exclusively on FusionBD.com.
সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও ফুর্তি, এটি টিউটার নাইন ফুর্তি এফ এম হরর ক্লাবে। সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে, শুরু হয়ে গেল ভূত এফ এম হরর ক্লাবের আরো একটা এপিসোড। এই মুহূর্তে সময় স্টুডিওগুলিতে দেখাচ্ছে 11টা, অর্থাৎ ঠিক 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 সময় সময় আপনার কাছে হাজির হয়ে গিয়েছে ভূত এফ এম হরর ক্লাব নিয়ে। আর একদম শুরুতে আপনাদের একটা কথা জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে গ্রামীণ ফোন কিন্তু নিয়ে এসছে 4G। এখন গ্রামীণ ফোন গ্রাহকেরা এই সুপার স্পিড 4G এক্সপিরিয়েন্স করতে জেনে নিন তিনটি সহজ স্টেপ। ওকে, তো স্টেপগুলো হচ্ছে, আপনার বর্তমান 3G সিমকে আপগ্রেড করে নিন 4G সিমে, নিশ্চিত হয়ে নিন আপনার হ্যান্ডসেটটি 4G এনাবল কিনা, আর সব শেষে হ্যান্ডসেটের নেটওয়ার্ক সেটিং এ গিয়ে 4G বা LTE সেট করে নিন। ব্যাস, এক্সপিরিয়েন্স করুন সুপার স্পিড গ্রামীণ ফোন 4G লাইভ। চলুক জিপি স্ক্রিজে, বিস্তারিত জানতে ভিজিট করুন www.grameenphone.com। আর আপনি যদি ভূত এফ এম হরর ক্লাবে আপনার কথাগুলো জানিয়ে দিতে চান, তবে কি করতে হবে, রেডিও ফুর্তির ফেসবুক ফ্যান পেজে গিয়ে আপনি কমেন্ট করুন www.facebook.com/radiofurti। এই ঠিকানায় ভূত এফ এম হরর ক্লাবের পোস্ট অলরেডি পোস্ট হয়ে গিয়েছে, সেখানে আপনি কমেন্ট করে জানিয়ে দিন আপনার কথা। মেল করতে পারেন ভূত এফ এম @radiofurti.fm, এখানে সাবজেক্ট খুলে লিখতে ভুলবেন না হরর ক্লাব। একদম শুরুতে জানিয়ে দিলাম কীভাবে কমিউনিকেট করতে হবে সেটা। তো আজকে এখন ফেব্রুয়ারি মাস চলছে, আজকে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ, গতকালকে ছিল 21 ফেব্রুয়ারি। আর 21 ফেব্রুয়ারি আমাদের কাছে অনেক বিশেষ একটা দিন, যেই দিনের কথা এখন মানে যে কোনো অনুষ্ঠান আমরা এখন শুরু করছি অবশ্যই সেই দিনের কথাটা মনে আসবে, এটি স্বাভাবিক। এবং তার প্রতি একটা শ্রদ্ধা নিদর্শন পূর্বকই আমাদের আসলে অনুষ্ঠানটা শুরু করা উচিত আজকের হরর ক্লাব। যেহেতু আমরা আজকে এই যে বাংলায় কথা বলছি, আমরা বাংলা মিউজিক হচ্ছে, বাংলা কালচার অনেক এগিয়েছে, একটা কালচার অবশ্যই যে কোনো সময়ে সময়ের সাথে সাথে আগাবে এটাই স্বাভাবিক। তো আমাদের এই বাংলা সংস্কৃতিটা হয়তো বা একটা সময়ে সে একটা বাধা মুখোমুখি হয়েছিল, এবং সেই বাধাটা আমরা এত তীব্রভাবে ভাঙতে পেরেছি যে সেই ভাঙনের ফল আমরা ভালোভাবেই এখন অনুভব করতে পারছি। আমাদের বাংলাটা আমরা আরও উৎকর্ষ নিয়ে আসছি। তো মধ্যযুগে একজন কবি বলেছিলেন যে জন্মে বঙ্গে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্য নির্ণয় ন জানে। বাঙালির ভাষার প্রতি ভালোবাসা অনেক বেশি, এবং সেই ভালোবাসার জায়গা থেকে তারা জীবন দিতে পারে। ভাষার প্রতি ভালোবাসায় জীবন দেওয়ার নজির এই পৃথিবীতে আর কারণেই। তো আপনি বাঙালি, আমি বাঙালি, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, বাঙালির প্রতি ভালোবাসায়, বাংলাদেশের প্রতি ভালোবাসায় শুরু হোক আজকের ভূত এফ এম হরর ক্লাব। ভূত এফ এম হরর ক্লাবের একদম শুরুতে আজকে একটা গান দিয়ে আমরা শুরু করি, মাহমুদুজ্জামান বাবুর প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভূমি, প্রিয়তম স্বদেশ। দেশের প্রতি ভালোবাসায় শুরু আজকে ভূত এফ এম হরর ক্লাব। একটু পরে আমরা পরিচিত হব আজকে যে হরর ক্লাবটি এসেছে তার সাথে।
প্রিয় জন্মভূমি, প্রিয়তম স্বদেশ, প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভূমি, প্রিয়তম স্বদেশ। তুমি ভয় পেও না মা গো, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না মা গো, তুমি ভয় পেও না। আমরা জেগে আছি এই ধূসর রাত্রিতে, তোমাকে এনে দেব পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল দিন। প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভূমি, প্রিয়তম স্বদেশ। দিয়ে গেছি অতীতের সাহসী এক একটি মুখ খুঁজে নেছি প্রীতির ঘরের বন্ধ জানালা তুলে দিয়েছি অতীতের সাহসী এক একটি মুখ খুঁজে নেছি ওরা দুপায়ে বলে গেছে মৃত্যুর ভয় ওরা ভীরুতার পরাজয়ে উড়িয়েছে জয় ওরা দুপায়ে বলে গেছে মৃত্যুর ভয় ওরা ভীরুতার পরাজয়ে উড়িয়েছে জয় স্বাধীনতা চেয়ে ওরা বেঁধেছিল জীবনের রাতি বন্ধন তুমি ভয় পেও না মা গো তুমি ভয় পেও না তুমি ভয় পেও না মা গো তুমি ভয় পেও না আমরা জেগে আছি তোমার বুকের মমতায় কেঁদে উঠে মাগো একদিন দারুণ ক্রোধে জ্বলে উঠেছিল অগ্নি শিশু ভীর ক্ষুদিরা 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 সূর্য সেনে কত চিহ্ন দেখে হেঁটে গেল অমিত দেশে সালাম বরক আরো কত নাম আরো কত নাম আরো কত নাম ওরা চেতনায় দীপ্ত সাহসী মশাল ওরা চেয়েছিল জীবনের সোনালী সকাল ওরা চেতনায় দীপ্ত সাহসী মশাল ওরা চেয়েছিল জীবনের সোনালী সকাল দুঃশাসনের বুকে বজ্র হেনে ওরা চেয়েছিল গান তুমি ভয় পেও না তুমি ভয় পেও না তুমি ভয় পেও না মাগো তুমি ভয় পেও না আমরা জেগে আছি এই ধূসর রাত্রিতে তোমাকে এনে দেব পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল প্রিয় মৃত্তিকা প্রিয় জন্মভূমি প্রিয়তম স্বদেশ প্রিয় মৃত্তিকা প্রিয় জন্মভূমি প্রিয়তম স্বদেশ
ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ আপনাদের মনোযোগ আকর্ষণ করছি সবচেয়ে দ্রুত গতির গ্রামীণ ফোন 4G ইন্টারনেট জার্নি শুরু করতে আমরা রেডি যারা 4G নেটওয়ার্ক এরিয়াতে আছেন সেট হয়ে নিন এবং জেনে নিন তিনটি সহজ স্টেপে কিভাবে এই গতির জন্য নিজেকে প্রস্তুত রাখবেন প্রথমে বর্তমান 3G সিমটি 4G সিমে রিপ্লেস করে নিন তারপর আপনার হ্যান্ডসেটটি 4G এনেবলড কিনা নিশ্চিত হয়ে নিন আর সবশেষে হ্যান্ডসেটের নেটওয়ার্ক সেটিং এ গিয়ে 4G বা LTE এনেবলড করে নিন ব্যাস গ্রামীণ ফোন 4G তে আপনার জার্নি আনন্দময় ও গতিময় হোক
সারা দেশে লুকিয়ে থাকা ইসলামিক জিনিয়াসদের খুঁজছি আমরা 10 থেকে 16 বছর বয়সের ছাত্রছাত্রীরা আজই রেজিস্ট্রেশন করো ফ্রুটিকা ইসলামিক জিনিয়াসে কেরাত ইসলামিক নলেজ হামদোন আছে প্রতিভা দেখে জিতে নাও 5 লক্ষ টাকা স্কলারশিপ ও অন্যান্য পুরস্কার লগ ইন করো www.frutikaislamicgenius.akijfood.com অথবা ফেসবুক পেজ ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস দিদিতে এছাড়াও মোবাইলে রেজিস্ট্রেশন করতে ফ্রুটিকা স্পেস তোমার নাম স্পেস বয়স স্পেস বিভাগ লিখে SMS করো 16242 নাম্বারে অথবা সরাসরি চলে এসো অডিশনে বিস্তারিত পত্রিকায় অথবা কল করো 01972020905 নাম্বারে ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস
এক্সরসিজম ডেমনিক পজেশন পৃথিবীর একদম সূচনা লগ্ন থেকে মানুষ বিশ্বাস করে এই পৃথিবীতে ভালো এবং মন্দ দুটি চরম শক্তি রয়েছে। আস্তে আস্তে পরবর্তীতে ধর্ম আসলো এবং ধর্মে এই বিশ্বাসটা এবং এই থিওরিগুলো আর প্রবলভাবে ছড়িয়ে পড়ল। মানুষ বিশ্বাস করে ভালো এবং খারাপ দুটি শক্তির কথা অনেক জায়গাতেই অনেক মানুষ, এবং এই দুটি শক্তির ভেতরে যে খারাপ শক্তিটি অর্থাৎ যে ডেভিল পাওয়ারটি রয়েছে, যে ডেমনিক পাওয়ারটি রয়েছে, সেটা মানুষকে আক্রান্ত করতে পারে, মানুষের ভেতর প্রবেশ করতে পারে এবং সেই মানুষটিকে কন্ট্রোল করতে পারে। বিজ্ঞানের ভাষায় আস্তে আস্তে মাল্টিপল পার্সোনালিটি এবং এই রিলেটেড অনেক স্টাডি হয়েছে, কিন্তু তারপরও সেই প্রাচীন যুগে যেমন এই ডেমনিক পসেসড ব্যক্তিকে এক ধরনের তান্ত্রিকতার মাধ্যমে কিংবা এক্সরসিজমের মাধ্যমে সুস্থ করার প্রক্রিয়া চালানো হতো, এই সময়ে এসেও এখনো এ ধরনের অনেক কিছুই রয়েছে। মানুষ এখনো অসুস্থ হলে কিংবা কিছু স্পেসিফিক কিছু অসুস্থতার লক্ষণ দেখা দিলে মানুষ ছুটে যায় তান্ত্রিকের কাছে, মানুষ ছুটে যায় এক্সরসিজমের পথে। শুধুমাত্র হলিউডের ফিকশনে নয় কিংবা সিনেমায় নয়, বাস্তব জীবনে এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে। আপনি শুনছেন রেডিও ফুর্তি 88 FM, আমরা আছি ভূত FM হরর ক্লাবের সাথে। আমাদের আজকের এপিসোডে আমরা পুরোটা সময় জুড়ে আত্মার ভেতর যে বিষয়টা নিয়ে আসার চেষ্টা করব, সেটা হচ্ছে এই এক্সরসিজম কিংবা এই এক্সরসিস্ট যারা, তারা আসলে কি করেন বা তারা আসলে কিভাবে এই শক্তিটা লাভ করেন, কিংবা তারা যে শক্তিটা লাভ করেন বলে বিশ্বাস করেন সেই শক্তিটাতে আসলেই কি মানুষের কোনো উপকার হয়, কিংবা আসলে কি মানুষের রোগ মুক্তি সম্ভব। যারা এই মুহূর্তে শুনছেন ভূত FM হরর ক্লাব এবং যে সকল হরর ক্লাবের মেম্বাররা রয়েছেন সারা দেশ জুড়ে, আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, আপনারা তথ্য কালেক্ট করে কিংবা আপনার জানা অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করতে পারেন। খুব বিখ্যাত সিনেমা দ্য এক্সরসিস্ট, এই সিনেমাতেও কিন্তু মানে এই সিনেমার ভেতর দিয়ে এক্সরসিজমটা সম্ভবত প্রথমবারের মতো চলচ্চিত্রের মাধ্যমে মানে সারা পৃথিবী ছড়িয়ে পড়ে, সারা পৃথিবীতে একটা প্রচার করা হয় এক্সরসিজমে। এবং মানুষের জীবনে এরকম বহু ঘটনা আছে এবং ইন্টারনেটে আমরা এরকম বহু ভিডিও পাই যে মানুষ উদ্ভট আচরণ করে, উদ্ভট ধরনের সংলাপ বলে, দেখা যায় এমন কোনো ভাষায় সে কথা বলেছে ভাষাটা সে জানেই না, অতঃপর সেই মানুষটি সুস্থতার জন্য নিয়ে যাওয়া হয় এক্সরসিস্টের কাছে কিংবা তান্ত্রিকের কাছে। এ ধরনের অনেক কিছু আমাদের গ্রাম বাংলায় এরকম অনেক কিছু আমরা জানি, জিন জিনে ধরা, ভূতে ধরা এবং জিন ছাড়ানো হয়, এ ধরনের অনেক মানুষ এখনো আছেন এবং এই মানুষগুলোর কাছে যান, এরকম মানুষও পৃথিবীতে কম নয়। এবং তারা যে যান, সবাই যে বিশ্বাস করে যান তাও না, অনেকেই যান বাধ্য হয়ে, আর বারবার তারা যান হয়তোবা কোনো একটা রেফারেন্স থেকে কিংবা অতীতে কোনো একটা সুস্থতার লক্ষণ বা কোনো একটা পজিটিভ কোনো রেজাল্ট এসেছিল বলেই হয়তো পরবর্তীতে আরেকজন সেখানে যাচ্ছেন। কিন্তু এটা যদি সত্যি হয়ে থাকে তবে সায়েন্স বা আমরা সাইকোলজিক্যাল যে ব্যাখ্যা দাঁড় করানো হয় সেটার জায়গা তাহলে কোথায় আসে? এই যে একটা দ্বিমুখী জায়গা, এই দ্বিমুখী জায়গাটার মাঝে একটা বিশাল বড় দেয়াল রয়েছে, সেই দেয়াল ভাঙা যাবে কিনা আমরা জানি না, তবে এই দুপাশটা আমরা একটু ঘুরে আসতে পারি। আজকে আমাদের সাথে যে দুজন এসছেন সেই দুজনের সাথে আগে একবার পরিচিত হয়ে নিই। বাংলাদেশ হরর ক্লাব নামে তাদের একটা হরর ক্লাব রয়েছে, রাজশাহী থেকে যেই হরর ক্লাবটির উৎপত্তি এবং সেই হরর ক্লাবটি এসেছিল আজকে থেকে বেশ কিছুদিন আগে। আজকে সেই ক্লাবের ঢাকায় থাকেন এরকম দুজন এসছেন আমাদের সাথে, তো আমরা তাদের সাথে একবার পরিচিত হয়ে নিই।
আসসালামু আলাইকুম, আমি এসছি রাজশাহী থেকে, আমার নাম আদিল।
আসসালামু আলাইকুম, আমার নাম টিপু সুলতান, ঢাকা থেকে আসছি।
টিপু সুলতান এবং আদিল, এই দুজন আজকে আমাদের সাথে এসেছেন। আপনাদের হরর ক্লাব মানে এই যে হরর ক্লাবের মাধ্যমে আপনারা এসেছেন, হরর ক্লাবের সাথে যুক্ত হওয়ার গল্পটা কেমন, কিভাবে যুক্ত হবেন?
আমি চলে এসেছি, আমার হচ্ছে রাজশাহী মানে একটা ভাইয়ের কাছ থেকে, ভাইয়া হচ্ছে শুভ বাচ্চা, জুবাই ভাইয়া থেকে, দেন জুবাই ভাইয়া আমারে মানে এই এখানে আসার জন্য ইয়ে করছে।
আচ্ছা, মানে হরর বিষয়ের প্রতি বা ভূতের গল্পের প্রতি, ভৌতিক ঘটনার প্রতি আপনাদের ইন্টারেস্ট কিরকম?
আমার হচ্ছে অনেক আগে থেকেই এটার প্রতি ইন্টারেস্ট ছিল।
কেন?
মানে এটা জানার বিষয়, এটার প্রতি আকর্ষণ, এটার ভিতরে কি কি আছে, এটার অনেক এক্সাইটেড ছিল যে ভিতরে
ভয় পেতে কি ভালো লাগে?
হ্যাঁ, অনেক।
কেন ভালো লাগে? ভয় পাওয়াটা ভালো লাগার সাথে ভয় পাওয়া,
ভয় পাওয়াটা আর ভয় পাওয়ার নিজেকে একটা অন্যরকম মনে হয় ভয় পাওয়ার।
আপনি কি সিনেমা দেখেন, মুভি দেখেন নাকি শুধু ভূতের গল্প? হ্যাঁ, আপনার ফেভারিট হরর কোন মুভির কথা মনে পড়ছে?
অনেক তো আছে এখন।
ওকে, এই মুহূর্তে মনে পড়ছে না বলুন। ঠিক আছে,
অনেক দেখছি। ভাই
টিপু সুলতান, আপনি তো অনেক সাহসী হচ্ছে, নাম শুনে মনে হচ্ছে। আপনি মানে আপনার জীবনে ভয়ের জায়গা কিরকম?
আমার জীবনে ভয় বলতে কিছুই নেই।
তারপর হরর ক্লাবে আসা কেন?
হরর ক্লাবে আসা আসলাম, আমাদের একটা পেজ ছিল, পেজের মাধ্যমে কানেক্টিং হয়ে আসা।
না, আমি জানতে চাচ্ছি যে হরর ক্লাবের প্রতি বা এই ভৌতিক গল্পের প্রতি, এগুলোর প্রতি আপনার ইন্টারেস্টটা কি?
হ্যাঁ, ভৌতিক গল্পের প্রতি খুব ইন্টারেস্ট বেশি আমার। আমি এক্সপিরিয়েন্স করার জন্য ঢাকার বাইরে যাই, প্রায় টাইমই ঢাকার বাইরে যাই এক্সপিরিয়েন্স করার জন্য। নিজের কাছে খুব ভালো লাগে সব এক্সপিরিয়েন্স করতে।
এরকম কোন এক্সপিরিয়েন্স এর কথা কি মনে আছে যে কোথাও ঘুরতে গিয়ে, মানে লাস্ট কোথায় গিয়েছিলেন?
লাস্ট আমি চাঁদপুর গেছিলাম এক ফ্রেন্ডের বাড়িতে, ওর বাড়িতেই কোন পেতাটা ছিল, ওর দাদির সাথে। এরকম একটা,
মানে এরকম শুনে তারপর আপনি গিয়েছিলেন?
হ্যাঁ, শুনি না, শুনে যাই নাই, হঠাৎ গেছি, হঠাৎ এসব সিচুয়েশন ফেস করছি।
আপনি কি বিশ্বাস করেন যে এরকম প্রেতাত্মা রয়েছে বা এই ধরনের কোন শক্তি রয়েছে?
বিশ্বাস করি, প্রেতাত্মা এসবের প্রতি তোমার একটা বিশ্বাস হয় না, জিনভূত বলে এসবের প্রতি কোনো বিশ্বাস হয় না।
আচ্ছা,
হ্যাঁ,
তো তারপর আপনি হচ্ছে এই বিষয়গুলো এক্সপ্লোর করতে চান, জানতে চান?
খুব এক্সাইটেড এসব বিষয়ের প্রতি।
ভেরি গুড। তো আমরা আজকে যে হরর ক্লাবের আড্ডাটা যেটা নিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে যে, এই যে আমরা জানি যে মানুষকে জিনে ধরে বা ভূতে ধরে যে বিষয়গুলো প্রচলিত রয়েছে সারা গ্রাম বাংলা এবং শুধুমাত্র বাংলাদেশে না, এর বাইরেও এগুলো অনেক প্রচলিত আছে। তো আপনারা কি, আপনারা তো দুজনে কি গ্রামে বেড়ে উঠেছেন না ঢাকার বাইরে? গ্রামে একজন গ্রামে বেড়ে উঠেছেন, একজন বোধ শহরে। আচ্ছা, তো আপনারা কি এই ধরনের তান্ত্রিক কখনো দেখেছেন?
হ্যাঁ, আমি দেখছি হচ্ছে গ্রামে যখন আমি বেড়াতে গেছি, দেন তখন একটা একজনকে দেখছি ওখান থেকে।
মানে কি রকম একজনকে দেখাটা, কি রকম ছিল?
মানে উনি সবার থেকে ধরেন আলাদা, অনেক আলাদা। উনি দেখতে হচ্ছে, ওনার পরনে ছিল হচ্ছে লাল কালার, হচ্ছে একটা মানে ধুতি টাইপের কিছু একটা, মানে অনেক ছোট।
আপনি আজকে একটা লাল কালারের জ্যাকেট পরে এসেছেন না?
হ্যাঁ।
আচ্ছা,
তো
লাল কি প্রিয় রং আপনার?
হ্যাঁ, দড়ি পেঁচানো ছিল, আর দাড়িটা অনেক বড় বড়, চুলগুলো অনেক বড় ছিল।
মানে আমরা আসলে যে দরবেশ,
হ্যাঁ ওই টাইপের কিছু
কিছু একটা ভাবলে যেরকম একটা,
তো খালি গায়ে ছিল। ওনার হাতে আর পায়ে হচ্ছে দুইটা করে দড়ি বাঁধছিল, বাঁধার পরে হচ্ছে যখন ওকে একটা ধূপের মানে ধূপ যেরকম পাউডার, ওরকম পাউডার ওনার গায়ে দিচ্ছিল মাঝে মাঝে করে, আর উনি অনেক চিৎকার করতেছিল।
আচ্ছা, তো তারপরে মানে এই পুরো কাজটা শেষ হবার পরে কি হলো? মানে
সুস্থতার
জন্য এরকম করা হয়েছিল নাকি সে জিন এসে কথা বলেছিল?
হ্যাঁ, ওই জিনটা বলছিল যে হচ্ছে মানে বলছিল যে ও মানে ওই দরবে মানে ওই যে তান্ত্রিকটা বলছিল যে তুই কোথা থেকে আসছিস, তখন বলছিল আমি এখান থেকে আসছি একটা গাছ থেকে। তো ওনাকে বলছিল, জিনটা বলছে কি আমি হচ্ছে যাব না এর গা থেকে। তো মহিলা যখন খালি চিৎকার করছে আর বলছে তাবিজ দে তাবিজ দে, এই টাইপের একটা কথা বলছিল। তো ও যখন ওই দরবেশ মানে তান্ত্রিকটা বলছিল কি না তোকে তাবিজ দেওয়া হবে না, তো উনি অনেক চিৎকারের পরে বলছে তুই যদি যাস তাহলে তোর একটা জিনিস দিব। তো বলছে আচ্ছা যাব, তাহলে কি করবি? তখন বলছিল যে তোকে যা এই ব্রিজের নিচে একটা মাথা দিব, এইরকম কিছু একটা বলে ওকে পার করে দিয়েছিল। তো উনি বলছিল যে কি করে যাবি? তখন বলছে এই এখানকার একটা ডাল ভেঙে দিবি, তারপরে চলে যাব প্রমাণ দেখাতে।
আচ্ছা টিপু সুলতান, আপনি কি এরকম কখনো কোনো তান্ত্রিক দেখেছেন?
হ্যাঁ তান্ত্রিক দেখছি, আমি ঢাকাতে দেখছি, গ্রামেও দেখছি। তো কোনটা বলবো,
মানে মানুষজন বা আপনি গ্রামে যাকে দেখেছেন মানে তাকে কি সবাই এরকম বিশ্বাস করে যে?
হ্যাঁ সবাই, প্রায় সবাই বিশ্বাস করতো না রে।
মানে দেখা যেত যে অনেক সুস্থ হয়ে যান তারা,
প্রায় স্বাভাবিক ভাবে আয়সা পড়তো।
তো আপনারা কি মানে কাছ থেকে কখনো জেনেছেন যে একজন তান্ত্রিক বা এই ধরনের বিদ্যা শেখার জন্য কিভাবে শেখেন, বা আপনাদের কাছের কোনো মানুষ কি কখনো এরকম করেছেন?
আমি শুনছি মানে একজনের কাছ থেকে যে তান্ত্রিকদের গায়ে নাকি তাবিজ, মানে মানে ওদের গা মানে দুই হাতে মানে গা কেটে ওর ভিতর তাবিজ থাকে, এটা শুনছি। আর শুনছি যে ওই যে অমাবস্যার রাতে নাকি ওরা অনেক কিছু করে, তারপর ওরা সফল হয় এই তান্ত্রিক দিকে।
তো রূপকথা, উপকথা কিংবা যৌক্তিকতা, যাই না যাই হোক না কেন, সবকিছু মিলিয়ে এই তন্ত্র কিংবা তান্ত্রিকতা মানুষের জীবনে বেশ ভালোভাবেই গেঁথে আছে। তো এই প্রযুক্তির যুগে একটা টেকনোলজিক্যাল নিউজ আপনাদেরকে দিয়ে দিই, তারপরে আবারও ফিরে আসবো কথায়। সেটা হচ্ছে দেশ জুড়ে তো 4G নিয়ে একটা তুমুল উত্তেজনা চলছে। তো আমরা স্টেপ ইন করেছি নেক্সট জেনারেশন ইন্টারনেটের দুনিয়ায়। 4G সার্ভিস আর দ্বিতীয় শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে বাংলালিংক, বাংলালিংক আছে আপনার সাথে। বাংলালিংক 4G তে ভিডিও স্ট্রিমিং, ফেসবুক লাইভ, ভিডিও কল, ফাইল ডাউনলোড, আপলোড, সব ইন্টারনেট এক্সপিরিয়েন্স এত স্মুথ হবে যে আপনার দেখার দুনিয়াটাই বদলে যাবে। খুব শীঘ্রই সারা দেশে ছড়িয়ে পড়বে বাংলালিংকের 4G নেটওয়ার্ক, আগে দেখা সব কিছুই নতুন লাগবে। তো এই হচ্ছে আপনাদের জন্য এখনকার মতো আমার দেয়া তথ্য। আমরা আছি হরর ক্লাবের সাথে, হরর ক্লাবের তাদের নিজেদের আরো অনেক কথা আছে ক্লাব নিয়ে। এই ক্লাবটা খুবই একটা মানে ইন্টারেস্টিং ক্লাব, আপনাদের এর আগেও বলেছি। এই ক্লাবে এর আগে এসেছিলেন 5 জন, প্রথমবারের মতো এই ক্লাব থেকে এসেছিলেন। যখন তারা 5 জনের ভেতর আমার যদি মনে পড়ে যে 4টা জেলা থেকে 5 জন এসেছিলেন বা 3টা জেলা থেকে, আজকেও তারা এই যে 2 জন আসলেন তারাও দুটো জায়গার, একজন রাজশাহীর একজন বরিশালের। তো এই ক্লাবটা যেটা হচ্ছে যে বিভিন্ন জায়গার মানুষজন নিয়ে এই ক্লাবটা ফর্ম করেছে। তো এই ক্লাবের নাম তারা দিয়েছে বাংলাদেশ হরর ক্লাব। এই ক্লাবটিকে অনেক বড় ধন্যবাদ, অনেক বিগ থ্যাঙ্কস তাদের জন্য। আমরা আজকে ভূতেশাম হরর ক্লাবে একটু পরেই একটা স্টোরি শুনবো, এবং আজকে যে স্টোরিটা আমরা শুনবো সেই স্টোরিটা লিখেছেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের গিন্নিমা। এছাড়া আমরা আরেকটা স্টোরি শুনবো, সেই স্টোরিটা বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না নামে একটা বই বেরিয়েছিল, সেই বই থেকে একটা গল্প আমরা শুনবো। আর ইনকমপ্লিট স্টোরি বা এই সপ্তাহের অসমাপ্ত গল্প যেটা ছিল সেটার কিছু মেইল এসছে, যে মেইলগুলো থেকে মানে সমাপ্তি টেনে অনেকেই মেইল করেছেন। আমার মনে হচ্ছে এই সপ্তাহের যে অসমাপ্ত গল্পটা সেটার জন্য আরও একটা সপ্তাহ ওয়েট করতে পারি, কারণ যে গল্পগুলো যে সমাপ্তি এসেছে আমার মনে হচ্ছে যে খুব আরো কিছু যেন থাকতে পারে, বা অন্য কোন একটা এন্ডিং খুঁজছি, যে এন্ডিংটা এই সপ্তাহে এখনো আসেনি। আমার মনে হয় আরেক সপ্তাহ যদি ওয়েট করি তবে সেই এন্ডিংটা চলে আসবে। খুব চমৎকার একটা গল্প আশা করি এই সপ্তাহের অসমাপ্তের অসমাপ্ত গল্পটি থেকে দিতে পারবো। এছাড়া আনসেন্সর্ড স্টোরি আছে, রাসেল ভাই এসে জয়েন করবেন আমাদের সাথে যে কোনো এক সময়, কখন সেটা এখন বলতে পারছি না। আর এক্সারসিজম নিয়ে কথা হচ্ছে, এক্সারসিস্ট নিয়ে কথা হচ্ছে, এবং একজন এক্সারসিস্টকে নিয়েও আছে কথা হবে, যিনি সারা পৃথিবী জুড়ে এক্সারসিজম নিয়ে অনেক বেশি বিখ্যাত ছিলেন, যা জীবদ্দশায় প্রায় লাখখানেকের মতো এক্সারসিজম করেছেন, পারফর্ম করেছেন, এরকম কথা তিনি বলে থাকেন। তো সেই লোকটিকে নিয়েও কথা থাকবে। খুব জমজমাট 3টা ঘন্টা আপনার সাথে করবো, 11:24 এই মুহূর্তে স্টুডিও করেছে সময়। আমরা যাবো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, বিজ্ঞাপন বিরতির পরে আমরা ফিরে আসবো আমাদের বাকি আয়োজনগুলো নিয়ে, অর্থাৎ স্টোরি নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও ফুর্তি 88.FM এন্ড ডু ফুর্তি
ঘরে ঘরে পড়ে গেছে রাশান ভাষা শেখার হিড়ি, কারণ এই বিশ্বকাপে ভীষণের পণ্য কিনে স্ক্র্যাচ কার্ড ঘষলেই সুযোগ পাচ্ছেন রাশিয়া যাওয়ার, আর সাথে থাকছে আরো এক্সাইটিং নানা উপহার।
সারা দেশে লুকিয়ে থাকা ইসলামিক জিনিয়াসদের খুঁজছি আমরা। 10-16 বছর বয়সের ছাত্রছাত্রীরা আজই রেজিস্ট্রেশন করো ফ্রুটিকা ইসলামিক জিনিয়াসে। ফেরাত ইসলামিক নলেজ হামদোনাথে প্রতিভা দেখে জিতে নাও 5,00,000 টাকা স্কলারশিপ ও অন্যান্য পুরস্কার। লগ ইন করো www.frutikaislamicgeniuss.akijfood.com এ অথবা ফেসবুক পেজ ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস বিডিতে। এছাড়াও মোবাইলে রেজিস্ট্রেশন করতে ফ্রুটিকা স্পেস তোমার নাম স্পেস বয়স স্পেস বিভাগ লিখে SMS করো 16242 নম্বরে, অথবা সরাসরি চলে এসো অডিশনে বিস্তারিত পত্রিকায়, অথবা কল করো 01972020905 নম্বরে। ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস।
আগেই বাসের ছাদে এক বিন্দু জায়গা থাকতো না, ডাক্তার দেখানো ছিল 5টা 1 সপ্তাহের মামলা।
প্রেশার 150/100,
চিন্তার কিছু নাই, এটুকুর জন্য ঢাকায় আসতে হবে না।
বেঁচে থাকো বাবা।
গ্রামে এখন স্কুল একটাই, কিন্তু মাস্টারের অভাব নাই, ইন্টারনেটে চলছে বাচ্চাদের সায়েন্স প্রজেক্ট। হচ্ছে ভাইরে ভাই,
শহরের সুখ যায় গ্রামে বসে পাওয়া।
সবাই বলতো বড় হওয়ার জন্য গ্রামটা নাকি অনেক ছোট, আর এখন দুনিয়াটাই তো কয়েক ইঞ্চি।
দেশের সবচেয়ে বিস্তৃত রবি 4.5G নেটওয়ার্ক পৌঁছে গেছে 64 জেলায়, দেশের প্রতি ইঞ্চি এবার হবে ডিজিটাল। রবি
সারা দেশে লুকিয়ে থাকা ইসলামিক জিনিয়াসদের খুঁজছি আমরা। 10 থেকে 16 বছর বয়সের ছাত্রছাত্রীরা আজই রেজিস্ট্রেশন করো ফ্রুটিকা ইসলামিক জিনিয়াসে। কেরাত ইসলামিক নলেজ হামদোনাথে প্রতিভা দেখিয়ে জিতে নাও 5 লক্ষ টাকা স্কলারশিপ ও অন্যান্য পুরস্কার। লগ ইন করো www.frutikaislamicgenius.akijfood.com অথবা ফেসবুক পেজ ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস বিডিতে। এছাড়াও মোবাইলে রেজিস্ট্রেশন করতে ফ্রুটিকা স্পেস তোমার নাম স্পেস বয়স স্পেস বিভাগ লিখে SMS করো 16242 নাম্বারে অথবা সরাসরি চলে এসো অডিশনে বিস্তারিত পত্রিকায় অথবা কল করো 01972020905 নাম্বারে। ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস।
শুনছেন প্রথম হরর ক্লাব, যেটি প্রতি এটিএফএমে সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে। আর আমার সাথে আজকে যে হরর ক্লাবটি আছে সেই হরর ক্লাবের দুজন মেম্বার আছেন আমার সাথে, টিতো সুলতান এবং আদিল। তারা দুজন আজকে ঢাকায় থাকছেন, ঢাকা থেকে এসছেন, একজন রাজশাহীর একজন বরিশালের। আর ফেসবুকে আপনি আপনার কথা আমাকে জানিয়ে দিতে পারেন facebook.com/radiofuti এই ঠিকানায়, ফুটএফএম হরর ক্লাবের পোস্টে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এছাড়া আপনি হরর ক্লাব নিয়ে আমার সাথে যুক্ত হতে পারেন। আমাদের সাথে যুক্ত হবার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে মেইল করতে হবে, ভুতএফএম@radiofuti.fm। তো আমরা যেটা চাচ্ছি যে সারা বাংলাদেশে অসংখ্য হরর ক্লাব ক্রিয়েট করতে এবং এই হরর ক্লাবগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ট্র্যাডিশনাল যে গল্পগুলো রয়েছে, যেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, যে সমস্ত বিভিন্ন প্রত্যেকটা গ্রামেই কিছু না কিছু গল্প আছে, কিছু না কিছু জায়গা আছে, যে জায়গাগুলো নিয়ে অনেক রূপ কথা উপকথা প্রচলিত, সেই গল্পগুলোকে আমরা কালেক্ট করতে যাচ্ছি এবং সেই গল্পগুলোকে নিয়ে আমরা ফিকশনাল আকারে সেগুলো, যেহেতু ফিকশনাল গল্পই অবশ্যই ম্যাক্সিমাম ক্ষেত্রেই, এই গল্পগুলোকে আমরা নিয়ে আসতে চাচ্ছি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। তো সেই জন্য আমাদের যেটা প্রয়োজন, আমাদের অনেক অনেক হরর ক্লাব প্রয়োজন এবং সেই হরর ক্লাব ক্রিয়েট করবেন আপনারা, আপনারা দুজন মিলে ক্রিয়েট করতে পারেন আপনাদের হরর ক্লাব, এবং সেই হরর ক্লাবের কথা আমাদেরকে জানিয়ে দিতে পারেন, আমাদেরকে মেইল করে জানিয়ে দিতে পারেন। আর আপনারা সেই হরর ক্লাবের মেম্বাররা মিলে আপনারা ছুটে যান, আপনারা কালেক্ট করতে পারেন স্টোরি আপনার পরিবারের বা আপনার ফ্যামিলির ভেতরে, আপনার যে বিশাল বড় পরিবার, মামা চাচা খালা সবাই মিলে যে পরিবার, সেই পরিবারের কারো না কারো কাছে কোনো না প্রত্যেকটা পরিবারই কোনো না কোনো একটা গল্প আছে যেটা জানে, সেই গল্পগুলো কালেক্ট করুন, সেই গল্পগুলো শুনি আমরা। আর সেই সাথে সাথে এই যে এক্সোসিজম নিয়ে আছে কথা হচ্ছে, এক্সোসিস্ট নিয়ে কথা হচ্ছে, এই বিষয়গুলো বা যে বিষয়গুলো মানুষের জীবনের সাথে একদম অতপ্রতভাবে জড়িয়ে গেছে, মানে যে বিষয়গুলোর উপর আমরা অনেক ক্ষেত্রে হয়তো আর সবাই না হলো কিছু কিছু মানুষ হলো নির্ভরশীল, তো সেই বিষয়গুলোর গুরুত্ব একেবারে কম না, সেগুলো ঠিক না ভুল সেটাও বিচারের বা সেটাও চিন্তা করার মতো একটা ব্যাপার, কারণ একজন মানুষের জীবনের প্রশ্ন যেখানে সেখানে সিরিয়াসনেস একটা অবশ্যই অনেক বেশি প্রয়োজন। একটা মানুষ কোন পর্যায়ে গেলে একজন তান্ত্রিকের শরণাপন্ন হচ্ছেন, কিংবা এ ধরনের এই আধুনিক যুগে এসেও মানুষ কেন এ ধরনের চিকিৎসার দিকে আগান, সে বিষয়গুলো আসলেই জানবার প্রয়োজন আছে। তো একটু ফেসবুক থেকে ঘুরে আসি, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ফেসবুক কমেন্ট একদম ওপর থেকে তৌফিক মোহাম্মদ নোয়াখালী থেকে শুনছেন, দেওয়ান শরণ তিনি আমাদের শুনছেন জামালপুর থেকে, আমাদের সাথে আছেন রোহান তিনি শুনছেন খুলনা থেকে, সানমান রহমান লিখেছেন পরীক্ষা শেষ, বাহ পরীক্ষা শেষ খুব মানে একটা ভালো লাগার মতো কথা, এখন থেকে প্রতি সপ্তাহে থাকবো প্লিজ। আমাদের সাথে আছেন মেহেদি হাসান ইমন, আই লাভ হরর ক্লাব হৃদয়েল আছেন, সময়ের কাছে আজ হেরে গেলাম আমি, কেন ভাই কেন হেরে গেলেন, সময় কি আপনার বন্ধুর নাম নাকি ভাই দেবো? আচ্ছা আর এরপর আমরা একটা স্টোরিতে চলে যাবো, স্টোরিতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনি কমেন্ট জানিয়ে দিতে পারেন facebook.com/radio50 এই ঠিকানায়, আমরা যে স্টোরিটাতে যাবোই সেই স্টোরিটার নাম হচ্ছে গিন্নিমা, আর এই স্টোরিটাও খুব অদ্ভুত একটা স্টোরি, এই স্টোরিটা লিখেছেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়, তো খুবই চমৎকার একটা স্টোরি, অদ্ভুত স্টোরি বলছি এই জন্য যে এই স্টোরিটার মানে গল্পটা টোটালি ফিকশনাল, কিন্তু গল্পের ভেতরে কোথাও কোথাও হঠাৎ হঠাৎ খুব কিছু ভয়ের ব্যাপার চলে আসে, এই ভয়ের ব্যাপারগুলো আসলেই খুব মারাত্মক, আমার কাছে পড়ার সময় খুব ভালো লেগেছে। তো এই গল্পে যাবার আগে আপনাদেরকে আবারও কিছু একটা ছোট্ট জিনিস জানিয়ে দিতে চাই, 4G নিয়েই জানাবো, ফার্স্টেস্ট 4G এখন গ্রামীণ ফোনে, আপনার 4G সিম আর 4G এনেবল হ্যান্ডসেট যদি রেডি থাকে তাহলে জাস্ট হ্যান্ডসেট সেটিংস থেকে 4G বা LTE সেট করে নিন, আর 4G এক্সপিরিয়েন্সের বেস্ট পার্টটা হচ্ছে গ্রামীণ ফোনের যে কোনো ইন্টারনেট প্যাকেই 4G এক্সপিরিয়েন্স করতে পারবেন যদি আপনি 4G কাভারেজে থাকেন, তার মানে এখন একই দামে আরো অনেক বেশি স্পিড লাইফ ছিল 2GB স্পিড, বিস্তারিত জানতে ভিজিট করুন grameenphone.com। তো এখন আমরা চলে যাই একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, এবং বিজ্ঞাপন বিরতি থেকে আমরা চলে যাব আমাদের আজকে যে স্টোরিটা সেখানে, তবে সঙ্গে থাকুন শুনতে থাকুন রেডিও ফুর্তি, ইডি ইট এফ এম এন্ড ডু ফুর্তি।
শুক্রবার রাত 11:59 with Grameenphone.
ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, সবচেয়ে দ্রুত গতির গ্রামীণফোন 4G ইন্টারনেট জার্নি শুরু করতে আমরা রেডি, যারা 4G নেটওয়ার্ক এরিয়াতে আছেন সেট হয়ে নিন এবং জেনে নিন 3টি সহজ স্টেপে কিভাবে এই গতির জন্য নিজেকে প্রস্তুত রাখবেন। প্রথমে বর্তমান 3G সিমটি 4G সিমে রিপ্লেস করে নিন, তারপর আপনার হ্যান্ডসেটটি 4G এনেবলড কিনা নিশ্চিত হয়ে নিন, আর সবশেষে হ্যান্ডসেটের নেটওয়ার্ক সেটিং এ গিয়ে 4G বা LTE এনেবলড করে নিন। ব্যাস, গ্রামীণফোন 4G তে আপনার জার্নি আনন্দময় ও গতিময় হোক।
সারা দেশে লুকিয়ে থাকা ইসলামিক জিনিয়াসদের খুঁজছি আমরা, 10-16 বছর বয়সের ছাত্রছাত্রীরা আজই রেজিস্ট্রেশন করো ফ্রুটিকা ইসলামিক জিনিয়াসে, কেরাত ইসলামিক নলেজ হামদোনাথে প্রতিভা দেখে জিতে নাও 5,00,000 টাকা স্কলারশিপ ও অন্যান্য পুরস্কার, লগ ইন করো www.frutikaislamicgeniuskids.com অথবা ফেসবুক পেজ ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস বিডিতে, এছাড়াও মোবাইলে রেজিস্ট্রেশন করতে ফ্রুটিকা স্পেস তোমার নাম স্পেস বয়স স্পেস বিভাগ লিখে SMS করো 16242 নাম্বারে, অথবা সরাসরি চলে এসো অডিশনে বিস্তারিত পত্রিকায়, অথবা কল করো 01972020905 নাম্বারে। ফ্রুটিকা ইসলাম ইঞ্জিনিয়ার্স।
গিন্নিমা কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়। দরজার কড়া নাড়বার শব্দ শুনে যে আজ বুড়ি মানুষটা দরজা খুলল, তার পরনের কাপড়ে হলুদের ছোপ, চাউনিটা কেমন যেন। মলিনাকে সে বলল, গিন্নিমার সেবা যত্ন করতে এসেছ বাছা, আমি তরকারিটা চড়িয়েছি, এসো তোমাকে আশীর্বাদ করছি, ভালোয় ভালোয় বাড়ি যেন ফিরে যেতে পারো। মলিনা বেশ ভ্যাপাচাকা খেয়ে গেল। দেখেছে আয়ার কাজ করতে। ভালোয় ভালোয় কেন যে সে বাড়ি ফিরতে পারে, কেন বুড়ির আশীর্বাদ, কিচ্ছু সে বুঝতে পারলো না। এই আধবুড়ি মানুষটা পাগলি পাগলি ধরনের, আপন মনেই কথা কয়। রান্নাঘরে যাবার সময় আপন মনে গজগজ করতে করতে সে বলে চলল, আবার জন ছুরি, কতগুলি ছুরি সর্বনাশ হতে দেখলাম যে, নারায়ণ নারায়ণ, মেয়েটা যেন আছে, ঢল ঢলে কোনা মুখটা, আমার সেই মেয়েটার মতো, নারায়ণ ও নারায়ণ, মেয়েটা যেন। তরকারি সাঁতলে মলিনাকে বলল, খুব সাবধান, প্লেটটাতে যেন কিচ্ছু না পড়ে, ইদিক উদিক হলেই গিন্নিমা তুল কালাম করবে। প্লেটে খাবার সাজিয়ে দোতলায় গিন্নিমার ঘরে ভেজানো দরজার সামনে পৌঁছে মলিনার বুকের ভেতরটা দুরু দুরু করে উঠল। কেন যে হাত পা শিরশির করতে লাগলো সে বুঝল না। আয়ার কাজ সে নতুন করছে না, প্রায় 5 বছর হলো করছে, মিলনের সঙ্গে বিয়ের পর থেকে, নইলে সংসার চলে না। কিন্তু এমনটা তো কই, আগে কখনো হয়নি। ভয়ডর নেই বলে মনে তার বেশ গর্ব ছিল, কিন্তু আজ একই ব্যাপার, নিজের উপর সে বিরক্ত হল। তারপর বেশ সন্তর্পণে হাঁটু দিয়ে ভেজানো দরজাটা খুলে সে ঘরের ভেতরে গেল। রাস্তার দিকে দক্ষিণের জানলার একটা পাটি খোলা, আর সব জানলা বন্ধ। ঘরটায় তাই আবছা আলো, খাটটা জানলা থেকে হাতখানেক দূরে। পরপর 3টে বালিশে মাথা রেখে গিন্নিমা শুয়ে, শীতকাল তাই গিন্নিমার শরীর লেপে ঢাকা, শুধু 2টো হাত আর মুখ বেরিয়ে আছে। লেপ ঢাকা শরীর ছোটখাটো পাহাড়ের মতো, আর হাত তো নয়, যেন হাতির পা। ঝুলে পড়া গাল দুটোর মধ্যে কত স্তর যে মেয়েদি জমেছে কে জানে। মনে হয় তার শরীরে থল থলে মেয়েদের নিচে হাড় গোড় বলে কিচ্ছু নেই। কিন্তু চোখ দুটো অসম্ভব তীক্ষ্ণ, চোখে চোখ পড়লে বুকের ভেতরটা হিম হয়ে আসে, সাপের চোখের মতো। এরকম নিষ্ঠুর চাউনি এত মোটা শরীর জীবনে মলিনা দেখেনি। সে শুনেছিল 55 বছর ধরে পক্ষাঘাতে গিন্নিমা বিছানায় শুয়ে, 55 বছর হাঁটা চলা নেই, তাই বেজায় মোটা হয়ে পড়েছেন। কোনোদিন এরকম মানুষের মুখোমুখি যে হতে হবে মলিনার কল্পনাতেই ছিল না। কুতকুতে চোখ দুটির তীক্ষ্ণ দৃষ্টিতে মলিনাকে পিঠে বাজখাঁই স্বরে গিন্নিমা বললেন, তুই তাহলে নতুন ছুরি, আয়ার কাজ করতে এসেছিস, বেশ বেশ, পাশের টেবিলে ট্রেটা নামা, কাছে আয়, ভালো করে দেখি। ট্রে নামিয়ে খাটের পাশে মারিয়ে গিন্নিমার চোখ দুটোর দিকে আবার তাকাতেই মলিনার মাথার মধ্যে সব কিছু যেন উল্টো পাল্টা হয়ে গেল। মনে হলো তার শরীরের মধ্য দিয়ে যেন কারেন্ট বয়ে যাচ্ছে, মনে হলো সে যেন ডুবতে বসেছে, তার শরীরটা যেন গলে যাচ্ছে, মনে হলো এই ঘরটা যেন নেই, খাট চেয়ার টেবিল আলমারি নেই, গিন্নিমাও যেন নেই, আছে শুধু কুতকুতে দুটো চোখ আর ভয়ঙ্কর নিষ্ঠুর একটা চাউনি, আর কিছু নয়। কিন্তু সেটা মাত্র কয়েক মুহূর্তের জন্য, তারপর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে লাগলো ঘর, চেয়ার টেবিল, খাট আলমারি আর গিন্নিমার ঢাউ শরীরটা। গিন্নিমা চোখ বুঝে বললেন, তোর বয়সটা বেশ কাঁচা বলেই মনে হয়, 22-23-এর বেশি নয়, শরীরটা মজবুত আর বেশ পুরন্ত, রূপের জৌলুস নেই, তোর বয়সে আমি ছিলাম যাকে বলে ডানা কাটা পরি, এক মাথা ঘন চুল, মাখনের মতো গায়ের চামড়া, ছিপছিপে শরীর, কোমরটা তোর মতো ভারী নয়, কত ছোঁড়ার যে মাথা ঘুরিয়ে দিতাম, কত ছোঁড়া যে আমার সঙ্গে প্রেম করার জন্য হন্যে হয়ে ঘুরত, যদি জানতিস। কিন্তু আজ 55 বছর ধরে বিছানায় পড়ে, পঞ্চান্ন বছর মেঝে পা দিইনি, কিন্তু সে দিনগুলোর কথা ভুলিনি, যখন রূপসী ছিলাম, যখন জোয়ান ছিলাম, যখন যৌবন ছিল। গিন্নিমার কথা শুনে তার জন্য মলিনার কিন্তু বিন্দু মাত্র করুণা হল না। তার শরীরের অবশ ভাবটা আর নেই, কিন্তু তার বদলে মাথার মধ্যে হঠাৎ শুরু হয়েছে অসহ্য একটা যন্ত্রণা। মাথার মধ্যেকার তপ তপ যেন কানের মধ্যে ধাক্কা দিচ্ছে। মলিনা তখন ঘর থেকে এক দৌড়ে একতলা রান্নাঘরে আদবুরি মানুষটার কাছে পালাতে পারলে বাঁচে। হঠাৎ সুর পাল্টে গিন্নিমা বলে উঠলেন, হ্যাঁ ছুঁড়ি, জবুথবু হয়ে দাঁড়িয়ে রইলি কেন? বালিশগুলো একটু উঁচু করে দে, নইলে খাবো কি করে? মলিনা মাথার বালিশগুলো ঠিকঠাক করছে এমন সময় গিন্নিমা আচমকা তার ডান হাতের কবজিটা চেপে ধরলেন। এই মেদবহুল থলথলে হাত দুটোর মধ্যে এমন প্রচন্ড শক্তির কথা কি কল্পনা করতে পেরেছিল? গিন্নিমার ঠোঁটে একটা ধূর্ত হাসি ফুটে উঠল। তারপর অন্য হাত দিয়ে মলিনের কনুই থেকে কাঁধ পর্যন্ত হাত বোলাতে লাগলেন। একবার আলতো ভাবে চিমটি কাটলেন। হাত বোলাতে বোলাতে গিন্নিমা বলে চললেন, তুই ভেবেছিলি আমি একটা থলথলে বুড়ি? মোটেই না, শুধু খাবারে আমার তৃপ্তি নেই, জোয়ান বয়সের দিনগুলোর কথা একটু ভুলিনি, জোয়ান বয়সের গা শিরন আয়েসগুলোর কথা ভেবেছি বুঝি ডবকা ছড়ি বলে একাই তুই সেগুলো ভোগ করবি, তাই না? তোর সিঁথিতে সিঁদুর, নিশ্চয়ই তাহলে বিয়ে হয়েছে, বরটা বেঁচে আছে? তোর বরের গল্প করে যা, চোখে লম্বা জোয়ান, কিরকম জোয়ান, রোজ তোর সঙ্গে প্রেম করে, কবার করে প্রেম করে, খুব তাকড়া, খুব তাকড়া, বলে যা বলে যা বলে যা, কেমন করে প্রেম করে, কেমন করে প্রেম করে। মরিয়া হয়ে একটা ঝটকায় মলিনা তার হাত ছাড়িয়ে নিল। সঙ্গে সঙ্গে গিন্নিমার স্বর থেমে গেল, চোখের পাতা বুঝে এলো, তারপর ফাঁকা চোখে তাকিয়ে ট্রের দিকে থলথলে হাতটা তিনি বাড়ালেন। রান্নাঘরে সে যখন পৌঁছল, সর্বাঙ্গ তার থরথর করছে, গা গুলিয়ে গুলিয়ে উঠছে, কি ঘিনঘিনে মন, কি জঘন্য মন। তার ইচ্ছে করছিল সবকিছু আছড়ে আছড়ে ভাঙতে। বালতি থেকে মগ মগ জল তুলে দু হাতে হুড় হুড় করে সে ঢালতে লাগল। আজপুরি মানুষটা তার দিকে সামান্য অবাক হয়ে তাকিয়ে বলে চলল, এর মধ্যে গিন্নিমার সঙ্গে খিটিমিটি বাঁধিয়েছ বাছা, মানুষটার সঙ্গে মানিয়ে চলা খুবই যে কঠিন সে কথা মানছি, তবে পরের বাড়িতে চাকরি করতে গেলে অনেক কিছু শুতে হয়, তাই খুব শুনছে চলো। কপু নেই কি যে আসতে যেতে দেখলাম আয়ার কাজ করতে, কেউই টিকতে পারে না। সত্যি কথাটা বলেই ফেলি, গিন্নিমার মেজাজের দরুন সেই যে শ্রাবণ মাসে আয়া মেয়েটা বাড়ি থেকে পালালো, আজ মাঘ মাসের আমাবস্যে, এর মধ্যে আয়ার কাজের জন্যে কাউকে জোগাড় করতে পারিনি, এ কটা মাস খেতে খেতে আমার হাড় কালি হয়ে গেছে। এর মধ্যে আমার মতো দুটো আজ বুড়ি আয়ার জোগাড় করেছিলাম, গিন্নিমা তাদের টুর টুর করে দাঁড়ালো। আজ বুড়ি আয়া গিন্নিমার দু চোখের বিষ, চায় জোয়ান জোয়ান ছুরি, রোজ রোজ কোথায় ছুঁড়ি তুড়ি বলো তো বাছা, আর ছুঁড়িদের যেমন স্বভাব, কটা দিন কাটতে না কাটতেই গিন্নিমার ঘর থেকে বেরিয়ে তাকে নকল করতে শুরু করে দেয়, আমাকে গ্রাহ্যই করে না। গিন্নিমার মতো হাত নাড়ে, গিন্নিমার মতো চোখ খুঁতি খুঁতি করে কেমন তোর করে যেন তাকায়, চোখ ঘোরায়, একটা তো গিন্নিমার গলার স্বর অবিকল নকল করতে শুরু করেছিল, দেখে শুনে তো গায়ে কাঁটা দিত, বুকের রক্ত হিম হয়ে আসত। মেয়েটা তোমার বয়সী ছিল, মাঝখানিক দিকে ছিল, তারপর এক ভোরে বাগানের আম গাছটায় গলায় দড়ি দিয়ে মরে, কেন যে গলায় দড়ি দেয় আজ পর্যন্ত কেউ তার হদিস করতে পারেনি। সে এক দারুণ হচ্ছত দারোগা পুলিশে বাড়ি গিস গিস হদিস করতে পারেনি। মলিনার দুই চোখ দিয়ে তখন অঝরে জল ছড়ছিল। সেদিকে তাকিয়ে আজপুরি মানুষটা বলে চলল, কেঁদো না বাছা, কেঁদো না, বুড়ি মানুষ, মাথার কি আর ঠিক আছে? বিমতি ধরেছে যে যা বলে তা কি আর ভেবে চিনতে বলে? তার কথায় কান দিও না, মুক্তি বুঝে কাজ করেছে। আর একটা কথা বাছা, ওইসব থিঙি ছুরিদের মতো গিন্নি মাকে আড়ালে আপটালে কখনো ভেঙছি কেটো না। আমি রেডি, আপনি রেডি তো? এসে গেছে এয়ারটেল 4G+, এনজয় করুন 3G-র দামে 4G+ নেটওয়ার্ক। আর এই 4G+ ফেস্টিভ্যালে এয়ারটেল বন্ধুদের দিচ্ছে পুরো 1 GB ফ্রি 4G+ ইন্টারনেট। জাস্ট ডায়াল করুন *1214#, আর ট্রাই করুন ফ্রি এয়ারটেল 4G+ ইন্টারনেট। ইচ্ছে মতো চলবে মুভিজ, মিউজিক, স্ট্রিমিং, মাল্টি ভিডিও কলিং এবং মাল্টিপার্টি অনলাইন গেমিং। বিস্তারিত জানতে ভিজিট করুন bd.yartel.com। মলিনা একটা বাসায় সে নতুন আয়া হিসেবে যোগদান করেছে, আর সেই বাড়িতে এর আগে যারা আয়া হিসেবে কাজ করেছে তারা প্রত্যেকেই ছিল কম বয়স্ক যুবতী। আমরা জানতে পারি এই যুবতীদের ভেতর সর্বশেষ যে যুবতীটি কাজ করত সে আত্মহত্যা করেছিল। আর এদের ভিতর আরেকটা বিষয় সেটা হচ্ছে এরকম যে তাদের প্রত্যেকেই গিন্নিমার ঘর থেকে বেরিয়ে আসার পর একটা সময় তাকে নকল করতে শুরু করে। কি হয় এরপর শুনে আসি গল্পটির বাকি অংশ। মলিনের দু চোখ দিয়ে তখন অঝরে জল ছড়ছিল। সেদিকে তাকিয়ে আজপুরি মানুষটা বলে চলল, কেঁদো না বাছা, কেঁদো না, বুড়ি মানুষ, মাথার কি আর ঠিক আছে? বিমতি ধরেছে যে যা বলে তা কি আর ভেবে চিনতে বলে? তার কথায় কান দিও না, মুক্তি বুঝে কাজ করেছে। আর একটা কথা বাছা, ওইসব থিঙি ছুরিদের মতো গিন্নি মাকে আড়ালে আপটালে কখনো ভেঙছি কেটো না। কিন্তু বেলা যত বাড়তে লাগলো মলিনার মাথার যন্ত্রণাটাও বাড়তে লাগলো তত। তার সঙ্গে অন্য মনস্ক হয়ে উঠতে লাগলো, পদে পদে কাজে তার ভুল হতে লাগলো। পেঁয়াজ কুঁচতে গিয়ে বুড়ো আঙুল কাটলো, হাত থেকে পড়ে চাটনির পাথরের পাটিটা চুরমার। বেজায় বেজার হয়ে বুড়ি মানুষটা বলল, হাতে পায়ে যে বস নেই বাছা, বলি মনটা কোথায় পড়ে আছে গো, বরের কাছে? দুপুরের খাবার ট্রেতে সাজিয়ে মলিনা গিন্নিমার কাছে গেল। হাত পা তখন বেজায় কাঁপছে, কলা শুকিয়ে কাঠ, মাথায় অসহ্য যন্ত্রণা। কিন্তু গিন্নিমা তার দিকে ফিরেও তাকালেন না, একটি কথাও কইলেন না। মলিনা রান্নাঘরে ফিরে এলো, কাঁপা হাতে বাসনপত্র তুল, কোনো মতে নাকে মুখে কিছু কুঁচল, আর কেবল ভাবতে লাগলো 7:30 কখন বাজবে, কখন তার বরের ছুটি হবে, কারখানার ডিউটি সেরে মিলন তাকে কখন নিয়ে যেতে আসবে তার স্কুটারে। মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে, মিলন মিলন কখন তুমি আসবে মিলন। বুড়ি মানুষটার কাছ থেকে রাতের খাবারের ট্রে নিয়ে গিন্নিমার ঘরে মলিনা যখন ঢুকলো তখন সে মন স্থির করে ফেলেছে, গিন্নিমা যদি আগের মতো তার গায়ে হাত বোলাতে বোলাতে নির্বিঘ্নে কথাগুলো বলেন তাহলে সে আর ছেড়ে কথা বলবে না, নখ দিয়ে ফালি ফালি করে ফেলবে থলথলে মুখটা, গেলে দেবে তার সাপের মতো কুরু দুটো চোখ। উহ, কিন্তু কি হয়েছে তার? এরকম ভাবনা কখনো তো তার মাথায় আসেনি। আর মাথায় তার এমন যন্ত্রণা আর তো কখনো হয়নি। কিন্তু কি আশ্চর্য, এবারও গিন্নিমা তার দিকে ফিরেও তাকালেন না, একটি কথাও কইলেন না। মলিনা রান্নাঘরে ফিরে কাঁচের বাসনগুলো ধুলো, তারপর নিজের মুখ হাত পরিষ্কার করে পুরনো হাত ব্যাগ থেকে সিঁদুরের কৌটো বের করে কপালে পড়ল বেশ বড় সড় লাল একটা টিপ। এমন সময় দরজার সামনে শোনা গেল মিলনের স্কুটারের চাপা হর্ন। স্কুটারে সে কারখানায় যাতায়াত করে, ঠিক ছিল ফিরতি পথে এসে সে হর্ন দেবে, তারপর মলিনাকে পেছনে বসিয়ে বাড়ি ফিরবে। এমন সময় আজপুরি মানুষটা গিন্নিমার ঘর থেকে রান্নাঘরে ফিরে মলিনাকে বলল, যাও বাছা, গিন্নিমার সঙ্গে দেখা করে যাও, গিন্নিমা বলে দিয়েছেন তোমার বর এসে গেছে দেখছি, তাকে গিয়ে বলছি দু মিনিট সবুর করতে। অসহায় চোখে বুড়ি মানুষটার দিকে তাকিয়ে মলিনা আবার গেল দোতলায় গিন্নিমার ঘরে। গলায় মধু ঢেলে গিন্নিমা বললেন, তোর বর এসে গেছে তাই না? জানলা দিয়ে তাকে স্কুটারে বসে অথৈর্য হয়ে হর্ন দিতে দেখছি। মলিনা বলল, হ্যাঁ গিন্নিমা। আবার গলায় মধু ঠেলে গিন্নিমা বললেন, বেশ বেশ, বাড়ি যাবি বই কি বাছা? বরের স্কুটারের পেছনে বসে তাকে সাঁতরে ধরে তোকে আর ধরে রাখবো না, এবার আমি ঘুমোব। শুধু যাওয়ার আগে মাথার তলা থেকে একটা বালিশ সরিয়ে দিয়ে যা। তখনই মলিনার সাবধান হওয়া উচিত ছিল, উচিত ছিল ঘর থেকে দৌড়ে পালানো, উচিত ছিল শীর সর্বনেশে হাত দুটোর নাকালের মধ্যে না যাওয়া। কিন্তু কিন্নিমার মধু ছড়ার স্বরে তার মন খানিকটা ভিজেছিল। বিছানার কাছে গিয়ে গিন্নিমার মাথার তলা থেকে একটা বালিশ সে সরালো, আর বিদ্যুতের মতো সেই সনাসি শক্ত একটা হাত বজ্র মুঠোয় মলিনার একটা কবজি ধরে তাকে নিজের কাছে টেনে আনল। মলিনার গলা তখন শুকিয়ে কাঠ, যন্ত্রণায় মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে, আর কিন্নিমা সাপের মতো হিস হিস করে বলে চলেছেন, না রে ছুরি, কুটারের পিছনে বসিয়ে বরকে সাপটে ধরে তোর আর বাড়ি ফেরা হবে না। জোয়ান বরটার সঙ্গে জীবনে আর রাত ভোর আয়েস করে শিউরে শিউরে উঠে প্রেম করা হবে না। বরটা তোর কোনোদিন টেরও পাবে না সে কথা। তুই যে আর মলিনারস, কি করে জানবে তোর তাগড়া বর? ভাববে তার জোয়ান ছুরি দপকা বউ আরো জোয়ান হয়েছে, কি খুশি সে যে হবে। মনে হলো গিন্নিমা যেন কথা কইছেন না, কথা কইছে সাপের মতো তোমার ক্রুর চোখ দুটো। দেখতে দেখতে ঘরের আবছা আলো আরো আবছা হয়ে উঠল। সে ক্রুর চোখ দুটো কয়লা খাদের মতো নিকশ কালো হয়ে গেল, কালো আর গভীর। তারপর দুটো চোখ যেন এক হয়ে গিয়ে অমাবস্যার রাত হলো, আর মলিনা সেখানে ডুবতে লাগলো, ডুবতে লাগলো। ঘরটা বেজায় স্তব্ধ। মলিনার মাথার মধ্যে আর যন্ত্রণা নেই, সর্বাঙ্গে শুধু একটা চিমচিমে অবসাদ। সে অবসাদ ক্রমশ ছড়িয়ে পড়ল উরুতে, তার পায়ে, তার পায়ের গোছে, পা দুটো তার কি মোটা হয়ে গেছে, লেপের তলায় ছড়িয়ে রয়েছে, সাড়া নেই কোনো পায়ে। নিজেকে দেখতে লাগলো মলিনা, বিছানা ছেড়ে এসে উঠল, কোমরের কষি আঁট করল, ঠিকঠাক করে নিল তার আঁচল। বড় আয়নায় নিজেকে দেখে মুখ টিপে হাসল, তারপর দরজা খুলে বেরিয়ে গেল। তারপর শুনতে পেল সিঁড়িতে তার চটি পরা পায়ের চটপট শব্দ। এই প্রথম সে টের পেল 55 বছর ধরে সে হাঁটেনি, জীবনে আর কোনোদিন সে হাঁটতে পারবে না। দুটো হাত তার নিষ্পিস করতে লাগলো, কি আশ্চর্য হাত দুটোয় তার কি আশ্চর্য ক্ষমতা। জানলা দিয়ে সে দেখলো মিলনের স্কুটারের পেছনের সিটে বসে তাকে সে সাপটে ধরেছে। মিলনের গলা তার কানে এলো, এত দেরি কেন? নিজের স্বর সে শুনতে পেল, কিন্নিমা মাথার বালিশটা সরাতে ডেকেছিলেন।
হারিয়ে যাও কোথাও কোথাও রোদ বৃষ্টি ঝরে, ঘরে বাইরে অনেক দূরে যাও পূর্তি করে।
সময় শপথ লিখেছেন যে মনোযোগ দিয়ে যদি শোনেন তবে নাকি তার ঘুম চলে আসে। ওকে, এটা খুবই দুঃখজনক ব্যাপার। জামিল ইসলাম জীবন, তিনি বলেছেন ভালো লাগছে না, এসো ব্যর্থ আমি ভাই লিখেছেন খুব ভালো লাগছে। আচ্ছা, ব্যর্থ ভাইয়েরও খুব ভালো লেগেছে। দেওয়ান শরণ, তিনি লিখেছেন যে তাদের হরর ক্লাবে অনেক মেম্বার হয়ে যাচ্ছে, ঠিক আছে আমাদেরকে জানান, নিয়ে আসুন এবং হরর ক্লাব নিয়ে চলে আসুন স্টুডিওতে। জুনিয়র ফয়সল আহমেদ লিখেছেন তার হরর ক্লাবের কথা। প্রকাশ কুমার লিখেছেন আগামীকালের ভূতের জন্য ওয়েট করছেন। গিন্নিমা স্টোরিটা কেমন জানি লাগলো, রহস্যময় গিন্নিমা কিন্তু ভয়ঙ্কর না, পরের স্টোরিগুলো আশা করি ভয়ঙ্কর হবে। রাজশাহী থেকে শুনছেন মোহাম্মদ অশিষ্ট। মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ লিখেছেন, শুনছেন মাইজদি থেকে। জামিউল ইসলাম জীবন লিখেছেন, কেমন আছেন? ভালো আছি, খুব ভালো আছি, এক উইক পরে শুনছি। আমরাও এক উইক পরেই এসেছি। আমার কমেন্ট পড়া হয় না কেন? ওকে, আমিও এই জন্য কমেন্ট করে বন্ধ করে দিয়েছি, আমার কমেন্ট পড়া হয় না। আরো আছেন রাফসান রাফি ভাইয়া, গল্পটা ভালো। মেহেদি হাসান লিমন, ভালোই লাগছে। ওকে, তো তার মানে ভালো লাগছে, মোটামুটি সবারই ভালো লাগছে, যেটা বুঝতে পারছি। দীপ্ত কুমার মন্ডল লিখেছেন ভালো লাগছে দাদা। তো এই হচ্ছে অবস্থা। আমরা আজকে একটা হরর ক্লাব আমাদের সাথে এসছে, আর আজকে একদম শুরুতে আমরা বলছিলাম যে আবার সেই পৃথিবীর যে কিছু কি বলা যায় রহস্যজনক কিছু ব্যবস্থা, কিছু সিস্টেম এখনো পর্যন্ত বেঁচে আছে এবং কিছু রহস্যজনক মানে শিক্ষা বা কিছু একটা থিওরি যেগুলো এখনো পর্যন্ত বিদ্যমান, তার ভেতর একটা হচ্ছে এই এক্সোরসিজম। এবং এই এক্সোরসিজম যারা পারফর্ম করেন তাদেরকে বলা হয় এক্সোরসিস্ট, যাদেরকে আমরা বাংলায় বলি তান্ত্রিক। এবং এই তন্ত্র সাধনা সেটা কিন্তু হুট করে চলে আসে না, সেই তন্ত্র সাধনার জন্য তাদের বেশ অনেকগুলো স্টেপ পার করে এসে তখন তারা তন্ত্র সাধনায় সিদ্ধ হন। আর তন্ত্র সাধনা নিয়ে একটা গল্প আমরা ছিল আমাদের, তারানাথ তান্ত্রিকের গল্প আমরা প্রচার করেছিলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। সেখানে একজন তান্ত্রিকের জীবনের কিছু ঘটনা তুলে নিয়ে আসা হয়েছিল। তো আমরা এই তন্ত্র সাধনাতে ঠিক ঢোকার আগে এই সপ্তাহের যে মেইলগুলো এসছে সেই মেইলগুলো থেকে একটা স্টোরি আমি শেয়ার করতে চাচ্ছি। এবং সেই স্টোরিটা শেয়ার করার পরে আজকে হরর ক্লাবের যারা এসছেন তাদের সাথে আমার কথা হচ্ছিল, এবং তাদের একজনের এরকম পরিবারের একজন মানুষ আছেন যিনি এর সাথে যুক্ত, তো সেই কথাটাও আমরা শুনবো। তবে তার আগে আমরা একটু শুনে নিই এই সপ্তাহে যে মেইলটা এসছে, সেই মেইল দিয়ে যে মেইলগুলো এসছে সেই সিলেক্টেড মেইল অফ দ্য উইক। মেল অফ দ্য উইক পড়ছি, যিনি লিখেছেন তার নাম রাকিবুর রহমান সাদ। আমি জানি না আপনি এখন শুনছেন কিনা। তিনি লিখেছেন ভায়াডাঙ্গা শ্রীবেদি শেরপুর থেকে। আল্লাহর সৃষ্টি এই পৃথিবীটাই নানা বৈচিত্র্য বৈচিত্র্যময়। বৈচিত্র্য দেখা যায় মানুষের মধ্যেও। এক মানুষ অন্য মানুষ হতে ভিন্ন হয়, ভিন্ন হয় তাদের আচার ব্যবহার, জীবন চলার গতি। আসলে পৃথিবীটাই যেন রঙের মেলা, আর আমরা এই মেলায় বিচরণ করছি। সবকিছু যেন স্বপ্নের মতো। রঙের যাত্রা এক যাত্রীর চরিত্র কফিল। কফিল বাংলাদেশের বাসিন্দা। পরিবারের অভাব খোঁচাতে তার মায়ের জমানো অতি কষ্টের টাকা আর বসত বাড়ির কিছু জমি বিক্রি করে সে দুবাইয়ে বাড়ি জমায়। দুবাইয়ে তার যে কোম্পানিতে ড্রাইভিং এর চাকরি হবার কথা ছিল, ওই অ্যাড্রেসে গিয়ে সে কোনো কোম্পানির হদিস পেল না। প্রায় মাস হয়ে গেল, সে নানান জায়গায় চাকরির জন্য গেল, কিন্তু রেফারেন্স ছাড়া তার কোনো চাকরির সুরাহা হলো না। আর এদিকে তার মানি ব্যাগের ব্যালেন্স আস্তে আস্তে শেষ হয়ে আসতে লাগলো। দুদিন ধরে ক্ষুধার্ত কফিল পথ দিয়ে হাঁটছে, প্রচন্ড ক্ষুধা আর তৃষ্ণায় হঠাৎ সে পথে মধ্যে সেন্সলেস হয়ে যায়। সেন্স ফিরে সে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে। সে দেখছে একজন ডাক্তার তার হাত ধরে আছে। ডাক্তারটি দেখতে খুবই সুন্দর, যেন তার দেহ থেকে আলোর কিরণ ঝরছে আর মুখ ভরা বড় বড় দাঁড়িয়ে। তার পাশে দুজন নার্স দাঁড়িয়ে। কফিলের বর্ণনায় কোনো মেয়ে মানুষ এত সুন্দর হতে পারে তার ধারণাই ছিল না। সে শুধু এক দৃষ্টিতে নার্স দুটোর দিকে চেয়ে থাকে। ডাক্তার বলল, বিপদ কেটে গেছে কফিল, ভয়ের কোনো কারণ নেই। তোমার মা আঞ্জুমানকে চাকরির খুশির খবর দিয়ে দিয়েছি। কফিল, চাকরি? আমার নাম, আম্মাজানের নাম আর পরিবারের কথা উনি কিভাবে জানলেন? আমার ভিসা তো হারিয়েই ফেলেছি চার দিন হলো। কফিল অবাক হয়ে ভাবতে থাকে। কফিল কোনো কথা বলতে পারছে না, কারণ সে বাক শক্তি হারিয়ে ফেলেছে। কফিলকে অসহায় দেখিয়ে ডাক্তার মোহাম্মদ নাদির কফিলকে অ্যাম্বুলেন্স 07 এর ড্রাইভার হিসেবে নিযুক্ত করেন। হাসপাতালটি দেখতে বেশ বড়। এখানে দেশ বিদেশের নানান ডাক্তার নিযুক্ত আছেন। হাসপাতালের গেটে বড় করে লেখা দ্য ফিয়ার হসপিটাল। ঘটনার প্রায় 7-8 দিন পর কফিলকে হাসপাতাল থেকে বলা হয় গ্রিন লাইন রোডের ফার্স্ট ওভারব্রিজ পয়েন্ট থেকে গাড়ি অ্যাক্সিডেন্টে বৃদ্ধ স্বামী স্ত্রীর ডেড বডি আনতে। সে অ্যাম্বুলেন্স 07 নিয়ে সেখানে উপস্থিত, কিন্তু সেখানে সে জানতে পারল সেখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। পাশের হাসপাতালের ডাক্তার নাদুলকে জানালো, স্যার এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। স্যার বললেন, 30 সেকেন্ড অপেক্ষা করো আর লাশ দুটো নিয়ে হাসপাতালে আসো। সে স্যারের কথা শুনে চমকে গেল। স্যার কি মজা করছেন তার সাথে? কফিল হঠাৎ ফোন রাখতে না রাখতে দেখতে পেল ব্রিজ পয়েন্টে মানুষের ভিড়। সে দৌড়ে গিয়ে দেখল ঠিক দুজন বৃদ্ধ মানুষ গাড়ি চাপায় মারা পড়েছে। তার মাথায় বাজ পড়ে, এ কি করে সম্ভব? সে ভয়ে কোনো কিছু না ভেবে তার সাথে থাকা সহকারীকে নিয়ে লাশ দুটোকে অ্যাম্বুলেন্সে তুলে গাড়ি স্টার্ট করলো আর হাসপাতালের দিকে মুভ করলো। কফিলের ভাবে প্রায় 10 বছর যাবৎ দ্য ফিয়ার হসপিটালে চাকরিরত। তার পরিবার আজ বেশ সচ্ছল। ফোনে প্রায় সে তার মায়ের সাথে কথা বলে। মায়ের শুধু একটি প্রশ্ন, বাবা কফিল দেশে কবে আসবি? আমার টাকার দরকার নাই, চলে আয় বাবা। কফিল মাকে আশ্বস্ত করে, আর কতদিন অপেক্ষা করো মা, বাড়ি ফিরছি। এমন মুহূর্তে ডাক্তার নাবিউস বললেন, কফিল দেখো তো তোমার হাতে এটা কি? আরে বোকা, তোমার হাতে তোমার দেশে ফেরার প্লেনের টিকিট, আজ সন্ধ্যা 7টায় তুমি বাড়ি ফিরছ। কফিল তো খুশিতে আত্মহারা, 10 বছর পর সে বাড়ি ফিরছে। স্যার বললেন, আর তোমার সাথে কফিনে করে একটা ডেড বডি যাবে, ঠিক আছে? উত্তরে সে বলল, ওকে স্যার। রাত 3:30 সে বাংলাদেশে ল্যান্ড করে। লাশের ওয়ারিশের জন্য সে বিমানবন্দরে অপেক্ষা করতে থাকে। 2 ঘন্টা অতিবাহিত হতে চলল, কিন্তু লাশের কোনো ওয়ারিশ নিতে এলো না। সে ভাবল অ্যাম্বুলেন্সে করে লাশ ঠিকানা মতো পৌঁছে দেবে। যখন সে কফিনের সিল অ্যাড্রেস দেখতে গেল, তখন যেন তার চোখ ফেটে রক্ত কান্না বের হল। কফিনে কফিলের নাম সহ তার পুরো অ্যাড্রেস লেখা ছিল। তার পর মুহূর্তে সে কফিনের কাছে তার চিরো চেনা GO7 অ্যাম্বুলেন্স দেখতে পেল। সে কফিনের ঢাকনা খুলল এবং নিজের মৃতদেহ কফিনে আবিষ্কার করল। আপনি শুনছেন ভূত FM হরর ক্লাব, আর আমরা এইমাত্র পড়লাম এই সপ্তাহের পাঠানো মেইলগুলো থেকে সিলেক্টেড বেস্ট মেইল, যেটা ছিল রাকিবুল রহমান সাদের লেখা গল্প অ্যাম্বুলেন্স 07। আমার খুবই ভালো লেগেছে গল্পটা। আর আজকে আমাদের হরর ক্লাবে যারা এসেছেন তাদের কাছে শুনবো তাদের কেমন লাগলো, আর একবার নাম এবং কোথায় এসেছেন প্লিজ বলবেন।
আমি আদিল, আমি এসেছি আছি থেকে,
আমি টিপু সুলতান ঢাকা থেকে আসছি।
তো কেমন লাগলো এই যে অ্যাম্বুলেন্স 07 রাকিবুল রহমান সাদের গল্প?
হ্যাঁ, অনেক ইন্টারেস্টিং, ভালো লাগছে।
হ্যাঁ, ঘটনাটা খুব ইন্টারেস্টিং ছিল, খুব ভালোই লাগলো শুনে।
আচ্ছা, আর আপনি তো এমনি তো ভয় পান না?
হ্যাঁ।
আচ্ছা, তো টিপু সুলতান, আমার এমনিতে জানতে ইচ্ছা করে যে আপনার জীবনে কি মানে ভয় প্রথম ভয় কবে পেয়েছিলেন, বা কখনোই কি কোনোদিন ভয় পাননি?
হ্যাঁ, ভয় পাইছি, ভয় পাই না এটা বলতে না, ভয় পাইছি, প্রতিটা মানুষের লাইফে ভয় পায়।
আচ্ছা,
তো আমি ফার্স্ট টাইম ভয় পাই চাঁদপুরে, আমার ফ্রেন্ডের বাড়িতে যাই। তো যেদিন ফার্স্ট টাইম ওর বাড়িতেই ঢুকি, ওই দিনই ফার্স্ট টাইম ভয়টা পাই। ওর বাড়িতে ঢুকার সাথে সাথেই ওর যে দাদু,
ও আচ্ছা, যে ঘটনাটা একদম শুরুতে বলছিলেন যে প্রেতাত্মা ছিল,
হ্যাঁ
জি,
তো আমি ওর বাসায় ঢোকার সাথে সাথে ওর দাদি চিৎকার করে বলতে থাকে, কে আসছে, আমার গেট খোলো, আমি দেখবো। ওর আম্মুরে বলতে থাকে, ওর আম্মু আর গেটটা খুললো না। মানে ওই জিনিসটা শোনার পরে কেমন আশ্চর্য হয়ে গেলাম, উনি আমার চিনে না জানে না, হঠাৎ ভাবে উনি জানলো কিভাবে আমি আসলাম, উনি আমার দেখবে দেখার জন্য পাগল হয়ে গেল।
আচ্ছা,
জিনিসটা দেখে খুব আশ্চর্য হয়ে গেল।
ওকে, মানে আপনি আসার সাথে সাথে তার সাইকোলজিক্যালি মানে অস্থির হয়ে পড়েছিল,
গেট বাইরাবাইরি শুরু করছিল, গেটটা খোল দেখবো কে আসছে।
এটাই আপনার কাছে খুব মানে ভয়ঙ্কর লেগেছিল?
ভয়ঙ্কর। তারপর আর কি, আমরা যখন রাতে ওর ছাদে উঠতাম, তখন ওর দাদু মানে আমার নামটা আর ওর নাম দিয়ে ডাকতো।
আচ্ছা,
আমার তো চিনতো না, উনি কোনোভাবে চিনতো না, আমার নামটাও জানতো না। আমরা ছাদে যখনই উঠতাম তখনই বারবার আমার নামটা আর ওর যে নাতে ওনার নামটা ওর নামটাই বলতো।
আচ্ছা আচ্ছা, ওকে। তো এই হরর ক্লাবের সাথে আমি যখন বাড়ির কথা বলছিলাম এবং আমি আগে বলেছিলাম যে আজকে আমরা এক্সোসিজম নিয়ে বা এই যে তন্ত্র সাধনা নিয়ে অনেক আড্ডা দিব, তো আদির বলছিলেন যে আপনার পরিবারে একজন রয়েছেন যিনি তন্ত্র সাধনা সম্পর্কে অনেক কিছু জানেন।
জি, আমার হচ্ছে আম্মুই হচ্ছে মানে কিছুটা জানেন। তো আমার আম্মু হচ্ছে আমার খালা, নিজের খালা। তো খালাকে হচ্ছে প্রজেস্ট করছে যে অনেক আগে থেকে, জিনটা ছিল ন্যাংরা টাইপের, মানে অনেক ন্যাংরা। তো ওই খালা আমাদের বাসায় বেড়াতে আসার সময়, তো আমাদের হচ্ছে
মানে জিন যে ল্যাংরা, এটা আসলে বোঝা যেভাবে যে যখন উনি অসুস্থ হয়ে যেতেন তখন তার পায়ে সমস্যা হতো, এরকম?
হ্যাঁ, পায়ে সমস্যা হতো।
ওকে,
মানে মানে কেমন সমস্যা হতো, খালার একবার হচ্ছে ইয়ে হয়েছিল মানে অ্যাক্সিডেন্ট নিয়ে মানে ন্যাংরা হয়েছিল। তো সবাই ধরে নিছে জিনটাও মানে এই টাইপের হচ্ছে ন্যাংরা হয়ে গেছে ওর দ্বারা, এমনটা মনে করছিল অনেকে।
ওকে, তো তিনি কি এরপর তার পা কি ঠিক হয়েছিল?
তো হ্যাঁ, খালার পা ঠিক হয়েছে, কিন্তু ও ও ন্যাংরাই ছিল।
আচ্ছা, তো মানে এই মানে আপনি বলছেন যে আপনার পরিবারে একজন আছেন যিনি এই তন্ত্র সাধনা বা জিন ছাড়াতে পারেন, এটা কে ছিলেন?
এটা আমার আম্মুই ছিলেন।
আচ্ছা, তো উনি এই শিক্ষাটা বা এডুকেশনটা উনি কিভাবে পেয়েছিলেন?
আমার আম্মু পেয়েছিলেন তার নিজ নানির থেকে। তো তারপর থেকে আমার আম্মু আস্তে আস্তে সব মানে শিখছিলেন। তারপরে মানে আম্মু অনেক সমাধানও করে দিয়েছেন, আমার খালারও করে দিছে। তো আমার খালাকে একবার প্রজেক্ট করছিল তো রাত্রে, তো হঠাৎ আমাদের আমার খালা যখন আমাদের বাসায় বেড়াতে আসছে তখন আমাদের বাসার ওইখানেই একটা মানুষ মারা গেছে। তো আপনারা তো সবাই জানেন যে মানুষ হাতুর বাসায় গেলে হচ্ছে তাবিজ নষ্ট হয়ে যায়। তো আমার খালার তখন তাবিজ নষ্ট হয়ে গেছে, তখন রাত্রে রাতের বেলায় ঘুমানোর সময় হচ্ছে কারেন্ট চলে যায়। তখন হঠাৎ নূপুরের শব্দ ছাদের উপরে অনেক জোরে জোরে, তারপরে আস্তে আস্তে জানালার ভিতর দিয়ে মানে ছাদে থেকে জানালা শুরু হয়েছে। তো জানালা বাড়ি দিচ্ছে এই সেই করতে, আমার খালা অনেক জোরে জোরে চিৎকার করতেছে। তো ওনার মেয়ে ছিল, ওনার মেয়ে বলছে কি আম্মুকে জিনে ধরছে। তখন আমার আম্মু বলছে তাড়াতাড়ি মোমবাতি জ্বালাও। তো মোমবাতি জ্বালানোর পরে আস্তে আস্তে রান্না কামাইছে, তখন আমার আম্মু প্রবলেমটা সলভ করছে।
মানে কিভাবে উনি সলভ করলেন?
উনি অনেক দোয়া টোয়া পড়ছেন, তারপরে অনেক ঝাড়া ফু দিছে, পানি পড়া দিছে, তারপরে গায়ে মানে মেসেজের মতো করে একটা ইয়ে করে দিছে। তো আস্তে আস্তে ছেড়ে গেছে। তারপরে আমার পরের দিন সকালে
উনি কি জিন মানে যে আত্মাটা বা যা আর কি আপনার খালার ভেতরে ভর করেছিল বলে আর কি মনে করা হচ্ছিল, তার সাথে কোনো কমিউনিকেশন হয়েছিল বা কথা হয়েছিল?
না, সে কিছু অনেক শুধু চিল্লাচ্ছিল আমার খালাটা অনেক জোরে জোরে, যে বলছে কি থামা থামা আমার খালা। আর খালা বলছিল যে মানে পরবর্তী যখন চলে যায়, তখন খালা বলছিল তার বলে গায়ের ওপরে উঠে মানে বুকের ওপর চড়ে মানে দুই হাতের মতন একটা কিছু দিয়ে ওকে চেপে ধরছিল, বলে ও মানে নিঃশ্বাস জম নিতে পারছিল এরম কিছু।
ওকে, তো আপনার মা তিনি কি আপনার পরিবারের বাইরের কোনো মানুষের সাথে সেটার প্রয়োগ করতে পারেন তিনি? ওকে, তো ধন্যবাদ আদিলকে তার পরিবারের কথা না শেয়ার করার জন্য। আসলে বিষয়টা কেমন অদ্ভুত তাই না, যে মানে তন্ত্র সাধনা বা এই চাবিটা বিভিন্ন ধর্মেই কিন্তু হয়ে থাকে, ধর্মীয় যে একটা প্রসেস এর বাইরেও কিন্তু মানে যেটাকে বলা হয় যে ব্ল্যাক আর্থ বা ব্ল্যাক ম্যাজিক, এটার সাথে কিন্তু খুব অতপ্রতভাবে জড়িত এই বিষয়গুলো। এক্সোরসিজম যেটা অনেকেই কিন্তু ব্ল্যাক ম্যাজিক হিসেবে এটাকে এটাকে চিন্তা করেন, ব্ল্যাক ম্যাজিক এবং ব্ল্যাক ম্যাজিক বা এটা হচ্ছে ডেভিল পাওয়ারের উপাসনা করা, এই ধরনের কিছু মতবাদও রয়েছে পৃথিবীতে। আবার প্রচলিত ধর্মের ভেতর দিয়েও কিন্তু আবার এই ধরনের কিছু চর্চা চলে। তো বিষয়টা কিন্তু আসলে অনেক ভাবে চাপড়ে ধরে রেখেছে আমাদের পৃথিবীকে, আর এই চাপড়ে ধরে থাকা পৃথিবীতে কিন্তু ইন্টারনেট একের পর এক নতুন নতুন দিগন্ত এগিয়ে যাচ্ছে। কিরকম গ্রামীণ ফোন নিয়ে এসছে 4G সবার জন্য দারুণ একটা নিউজ। গ্রামীণ ফোন নিয়ে এলো 4G সুপার ফাস্ট। 4G এক্সপিরিয়েন্স করতে প্রথমে আপনার 3G সিম আপগ্রেড করতে হবে। 4G সিমে আপনি আপগ্রেড করলে আপনি পাচ্ছেন 1.5 GB ইন্টারনেট একদম ফ্রি ম্যাথ 7 দিন। আপনার বর্তমান সিমটি 4G কিনা তা জানতে ডায়াল করুন *121*3232#। এক্সপিরিয়েন্স করুন সুপার স্পিড গ্রামীণ ফোন 4G লাইফ চলো জিটি স্পিডে। বিস্তারিত জানতে গ্রামীণফোন.com। তো কথা হচ্ছিল এক্সোরসিজম নিয়ে, তো এক্সোরসিজম নিয়ে একটা মুভির কথা বলছিলাম। এক্সোরসিস্ট মুভি থেকেই যেটা আমার কাছে একটু মনে হয়েছে, বা সেই 70s সময় এরকম একটা মুভি থেকে এক্সোরসিজম সম্পর্কে মানে মুভিতে এক্সোরসিজমটা খুব ভালো মতো আর কি আসন গেড়ে বসে, আর তারপর সেখান থেকে তো অনেক মানে রূপকথা রূপকথা থেকে অনেক কিছু মিলে মশলাদার কিছু এক্সোরসিজমের দৃশ্য আমরা দেখতে পারি এই মুভিটাতে, এবং পরবর্তীতে আরও অনেক জায়গাতে এক্সোরসিজমকে অনেকভাবে উপস্থাপন করা হয়েছে সত্য ঘটনার প্রেক্ষিতে, কখনো কখনো কল্পনার প্রেক্ষিতে। আর সেই বিষয়গুলো নিয়েও আমরা আরো জানবো। আমাদের হাতে আরো একটা স্টোরি আছে, সেই স্টোরিটা আমরা শুনবো যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। আপনার কেমন লাগছে আজকের প্রথম হরর ক্লাব? আপনি তন্ত্র সাধনা বা তান্ত্রিকতা নিয়ে কি জানেন বা কি শেয়ার করতে পারেন আমাদের সাথে, আমাদেরকে জানিয়ে দিতে পারেন, মেইল করতে পারেন ভূতএফএম@radiofutti.fm, এখানে হরর ক্লাব সাবজেক্ট ফিল্ডে লিখে আপনি মেইলটা পাঠাবেন, হরর ক্লাবে চলে আসবে। এছাড়া আপনি এই মুহূর্তে আপনার কথা জানিয়ে দিতে পারেন facebook.com/radiofutti, এই ঠিকানায় আসতে ভূতএফএম হরর ক্লাবের যে পোস্ট রয়েছে সেখানে কমেন্ট করে জানিয়ে দিন আপনার কথা। ঠিক এরপর যখন ফিরবো তখন কয়েকটা কমেন্ট পড়বো এবং তারপর চলে যাবো গল্পে। আর ততক্ষণ শুনতে থাকুন রেডিও ফুর্তি 88.fm ডু ফুর্তি। আর এখন চলবে পল পিটার মেরির খুব ছোট্ট 3 মিনিটের গান 500 মাইলস।
If you miss the train I'm on, you will know that I am gone. You can hear the whistle blow
আপনারা যে ক্লাব নিয়ে আসতে চান সেই ক্লাবের ইনফরমেশন আমাদেরকে ফেসবুক গ্রুপের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ফেসবুক গ্রুপটির ঠিকানাটা হচ্ছে facebook.com/group/horrorclub.ফুর্তি। এছাড়া রেডিও ফুর্তির ফেসবুক ফ্যান পেজে আজকে একটা ইন্ট্রো অন দ্য হরর ক্লাবের একটা প্রোমো আমরা শেয়ার করেছি। ভূত রকম হরর ক্লাবের যে গ্রুপে পোস্ট করা হয়েছে সেই পোস্টটি আমরা ফুর্তির পেজ থেকে শেয়ার করেছি, আপনি সেখান থেকে গ্রুপের অ্যাড্রেসটি পাবেন। এই মুহূর্তে ভূত রকম হরর ক্লাবের টোটাল মেম্বার দেখাচ্ছে প্রায় 3,900 মতো, তাই না? মোটামুটি 3,964 জন। তো আশা করি আজকের ভিতর শেষ হতে হতে আমরা 4,000 ছাড়িয়ে যাবো নাকি আরো অনেক দূর চলে যেতে পারি। তো এখন পর্যন্ত এত এত মেম্বার এই মাত্র আজকে 20 নম্বর এপিসোড ভূত রকম হরর ক্লাবে, আর এই সময়ের ভেতরে এই গ্রুপ খোলা হয়েছে কিন্তু আরো অনেক পরে, গ্রুপের বয়স খুব বেশি দিন না। তো এর ভিতরে এত এত মানুষ এখানে যোগ দিয়েছে এবং আমরা রেগুলার হরর ক্লাব হিসেবে যাদেরকে আমরা পাচ্ছি যে মানুষগুলো আসছে সবাই তাদেরকে কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা যেমন জানা নেই তেমন জানানোর প্রয়োজনও নেই, কারণ এটা আপনাদেরই প্রোগ্রাম, কাজে আপনাদের চেষ্টাতে আপনাদের প্রোগ্রাম এগিয়ে যাচ্ছে, আপনারা চেষ্টা করছেন বলেই প্রোগ্রামটা এগিয়ে যাচ্ছে, প্রোগ্রামটা হচ্ছে। যাতেই আপনারা যখন চেষ্টা করবেন না তখন প্রোগ্রামটা চলবে না, তো পুরো প্রোগ্রামটাই আপনাদের, আর আপনারা চেষ্টা করবেন সেজন্য অবশ্যই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর গল্প আসে আমার মাঝে মাঝে, খুব ভালো লাগে যে এরকম যে মানুষজন লিখে পাঠাচ্ছে। একটু আগে যেটা বললাম রাকিবুর রহমান সাহেবের গল্প খুব চমৎকার লিখেছেন, তো মানুষের কল্পনার জায়গাগুলো, এবং একটা মানুষ যেটা লিস্টে যাচ্ছে সে কতটা কষ্ট করে যায় সেটা আসলে যারা যান, যারা এই যে বাইরে গিয়ে আমাদের দেশের জন্য আমাদের জন্য যে এরকম টাকা পয়সা বৈদেশিক মুদ্রা অর্জন করে নিয়ে আসছেন তারা কতটা কষ্ট করে যাচ্ছেন সেটা আসলে জানাটা খুব বিশাল কোনো কঠিন কাজ না, আমরা সহজেই জানতে পারি। কিন্তু তারা যে কষ্টটা করছেন সেই কষ্টটা সহজ কোনো কষ্ট না, বিশাল কষ্ট। এবং আমরা জানি যে নিজের জমি জমা বিক্রি করে অনেকে যাচ্ছেন একটুখানি সুখের আশায়, একটুখানি স্বাচ্ছন্দ্যের আশায়। সব মানুষগুলো অনেক ভালো থাকুক, সুখে থাকুক, প্রত্যেকটা মানুষের জীবনের বিপদগুলো যুক্তিযুক্তভাবে দূর হয়ে যায়। আমরা এরপর যে স্টোরিটা শুনবো, এই স্টোরিটা কলকাতায় প্রকাশিত একটা বই থেকে আমরা নিয়েছি, আর এই গল্প বইটির নাম ছিল হচ্ছে বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না, অর্থাৎ বুদ্ধিতে যে ঘটনাগুলো ব্যাখ্যা করা পসিবল না, এরকম কিছু ঘটনা নিয়ে এই বইটি বের করা হয়েছিল। সেখান থেকে আমরা একটা গল্প এর আগে পড়েছিলাম, আজকে আমরা যেটা বাজাবো সেটা আমাদের এই বই থেকে আমরা তৃতীয় গল্প। গল্পটির নাম হচ্ছে রহস্যময়ী নারী। গল্পটি লিখেছেন গোপাল ভৌমিক। যতদূর বোঝা যায় এটা তার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকেই তিনি গল্প আকারে এটাকে রূপান্তর করেছেন। এখানেও দেখা যায় একজন মানুষ যিনি ভূত বা এই ধরনের প্রেতাত্মা সেগুলোকে তিনি কন্ট্রোল করতে পারতেন, তাদেরকে ইউজ করতে পারতেন, এরকম একটা মানুষের গল্প হচ্ছে রহস্যময়ী নারী। যিনি লিখেছেন তিনি এই ধরনের ভূত বা ভৌতিকতায় বিশ্বাসী নন, গল্পের ভেতরেই জানা যায়, কিন্তু তারপরও তার জীবনে এক্সপেরিয়েন্স করা একটা ঘটনা তাকে অনেক নাড়া দিয়েছে, তার বিশ্বাসের ভিতে গিয়ে আঘাত করেছে, বিশ্বাসের ভিত মরেনি তবে কিছুটা হলেও কেঁপেছে। শুনে আসি গল্পটা, গল্পের মাঝখানে আবারও কথা হবে। শুনতে থাকুন রেডিও ফুর্তি 88 FM অ্যান্ড ডু ফুর্তি। রহস্যময়ী নারী গোপাল ভৌমিক। যে ঘটনাটির কথা বলতে যাচ্ছি সেটি ঘটেছিল রংপুর জেলার রানীগঞ্জ গ্রামে। কার্যোপলক্ষে এই রংপুর জেলারই একটি কন্ড গ্রাম রানীগঞ্জে আমার বাবা জমি জমা কিনে স্থায়ী বসবাস করছিলেন। আমাদের আদিবাস ছিল ঢাকা জেলায়। এই গ্রামের যারা মূল বাসিন্দা তাদের অধিকাংশই ছিল রাজবংশী ও মুসলমান। উচ্চ বর্ণের হিন্দু যে দুই এক ঘর ছিল তারা সকলেই ছিল পূর্ববঙ্গজাত। স্থায়ী বাসিন্দারা ছিল শিক্ষা দীক্ষায় একেবারে অনগ্রসর, আর কুসংস্কার ছিল তাদের মজ্জাগত। এই রাজবংশীদেরই মধ্যে ধনী যোদ্ধা ছিলেন শ্রী রজনীকান্ত সরকার। ইনি দেশ বিভাগের পর এখনো সেখানে আছেন। তারই যোদ্ধারি পরিচালনা করতেন আমার বাবা শ্রীযুক্ত উমেশ চন্দ্র ভৌমিক। আমার বাবা সম্প্রতি মাস ছয় সাত হল এসেছেন পশ্চিমবঙ্গে।
রানীগঞ্জ গ্রামের 4 মাইল পরিধির মধ্যে কোনো হাই স্কুল ছিল না। রোজ সকালে 4.5 মাইল পায়ে হেঁটে গিয়ে আমরা পড়তাম উলিপুর মহারানী স্বর্ণময়ী হাই স্কুলে। ভূত প্রেত দৈত্য দানবে বিশ্বাস দেখেছি রংপুরবাসীদের মধ্যে মজ্জাগত। কারো কালা জ্বর হলে গ্রামবাসীরা বলতো যে ভূতে পেয়েছে। এই পরিবেশের মধ্যে মানুষ হলেও আমার মনটা কি করে জানি না প্রথম থেকেই ছিল সংস্কারমুক্ত। ছোট বয়সেও ভূত প্রেত বিশ্বাস করিনি, আজও বিশ্বাস করি না। সঙ্গী সাথীদের অনেকের মুখেই নানান ভূতের কাহিনী শুনেছি, নানান রকম রং চড়িয়ে তারা নিজেদের অভিজ্ঞতার কাহিনী বলেছে। পল্লীগ্রামের সেই নিভৃত পরিবেশে নিশুতি রাতে দূর শ্মশানভূমিতে সঞ্চরণশীল আলেয়ার আলো দেখিয়ে তারা আমাকে ভূত পেতে বিশ্বাসী করে তুলতে কম চেষ্টা করেনি, কিন্তু সফল হয়নি তারা। সেই আমার জীবনেই যে একদিন এক ভৌতিক কাণ্ড ঘটে আমার ধ্যান ধারণার মূলকে শিথিল করে দেবার চেষ্টা করবে তা ভাবিনি কোনোদিন। এই ভৌতিক কাণ্ডটির সঙ্গে আবার জড়িয়ে আছে একটি মানবীয় কাহিনী, সুতরাং সবিস্তারই ঘটনাটি বলি। বাবা যে জোদ্দারের বাড়িতে কাজ করতেন সেই রজনীবাবুর চক মিলানো বড় বাড়ির সঙ্গেই লাগানো ছিল আমাদের ছোট বাড়ি। সংসারে মানুষ ছিলাম আমরা 6 জন, বাবা মা আমি আমার ছোট 2 ভাই ও 1টি বোন। বাবা চাকরি ও আমাদের নিজেদের জমিজমার তদারকি নিয়ে ব্যস্ত থাকতেন, গৃহের যাবতীয় কাজ করতে হতো মাকে। মা খুব খাটতে পারতেন, সুতরাং দিবা রাত্রি হাসি মুখেই তিনি কঠোর পরিশ্রম করতেন। মাঝে মাঝে সংসারের কাজে নিচু জাতীয় পল্লী রমণীদেরও সাহায্য নিতেন তিনি, কিন্তু বিপদ দেখা দিত যখন আমাদের কোনো ভাই বা বোন হবার সময় হতো। তখন সংসারে একজন সাহায্যকারিণী না থাকলে প্রায় অচল অবস্থার সৃষ্টি হতো। আমাদের আত্মীয় স্বজন সকলেই থাকতেন দূরে দূরে। রাজবংশী জাতের স্ত্রীলোকদের রান্না করা খাবার বাবা স্পর্শ করতেন না। এই অবস্থায় পড়ে আমার চতুর্থ ভ্রাতারের জন্মের অল্প কিছুদিন পূর্বে বাবা স্থির করলেন যে তিনি আসাম থেকে গ্রাম সম্পর্কে আমাদের পিসিমা হন এমনই একটি বিধবা ভদ্র মহিলাকে আনবেন আমাদের সাংসারিক কাজে সহায়তার জন্য। তিনি ছিলেন আমাদের স্বজাতি, নাম ছিল তাঁর প্রেমদা। তিনি বাল্য বিধবা ছিলেন, তাই সন্তানাদের কোনো ঝামেলাও তাঁর ছিল না। আসামেও তিনি আমাদেরই এক আত্মীয় গৃহে রন্ধনাদি কাজ করে পেট চালাতেন। যাক, যথাসময়ে প্রেমদা পিসিমাকে আসাম থেকে নিয়ে এলেন বাবা। তাকে আমাদের সবারই মোটামুটি ভালো লাগলো। দেখতে শুনতে তিনি যেমন মন্দ ছিলেন না, তেমনি দেহে মনেও তার ছিল যৌবনের চঞ্চলতা। সামাজিক অনুশাসনে বিধবাদের পক্ষে এই জিনিসটি যে গর্হিত তখনই বোধে জন্ম নেয়নি আমার মনে। তবে বিধবাদের পক্ষে শাখা সিঁদুর না পরা ও থান কাপড় পরা যে আবশ্যক এ কথা আমি জানতাম। প্রেমদা পিসি রানীগঞ্জ আসবার 2-4 দিন পরে একদিন ভর সন্ধ্যাবেলা দেখি তিনি ঘরের কোণে বসে বসে আয়নায় মুখ দেখছেন। কিশোর মনে কৌতূহল নিয়ে দূরে দাঁড়িয়ে চুপি চুপি দেখলাম সে দৃশ্য। দেখলাম তিনি আপন মনে গুনগুন করে গান গাইছেন, আর সঙ্গে সঙ্গে ভালো করে চুল বেঁধে মার সিঁদুরের কৌটো থেকে সিঁদুর পড়ছেন মাথায়। তারপর নিজের চেহারা দেখে নিজেই যেন বিমুগ্ধ হয়ে রইলেন তিনি, আমি বিস্মিত হয়ে রইলাম। বুঝতে পারলাম না কিছুই। বিধবারা যে গোপনে এ ধরনের প্রসাধন করেন সে ধারণা ছিল না আমার। যাই হোক, এই নিয়ে কারো সঙ্গে কোনো কথা আমি বলিনি, কিন্তু এই 2-4 দিন পরে প্রেমদা পিসির এই গোপন প্রসাধন প্রয়াস ধরা পড়ল মার হাতে এবং বলা বাহুল্য প্রচুর লাঞ্ছনা সহ্য করতে হলো তাকে। তারপর থেকে লক্ষ্য করলাম যে প্রেমদা পিসি আর রানীগঞ্জে থাকতে ইচ্ছুক নন, ফিরে যেতে চান আসামে। কিন্তু বাবা তার প্রস্তাবে কান দিতে চাইলেন না। তাকে আসাম থেকে আনতে বাবার বেশ কিছু কষ্টার্জিত অর্থ ব্যয় হয়েছিল, সুতরাং তাকে 2-4 মাস রেখে আসাম ফেরত পাঠানোর কোনো ইচ্ছা বাবার ছিল না। এর কয়েকদিন পরে রাত্রিবেলা বাবা আর আমি খেতে বসেছি রান্নাঘরে। রাত তখন 8:30 হবে। কৃষ্ণপক্ষ বলে বাইরে ছিল ঘন অন্ধকার। ছোট ভাই বোনেরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। আমরা রান্নাঘরে বসে লণ্ঠনের আলোকে খাচ্ছিলাম, আর পাশে বসেছিলেন মা, পরিবেশন করছিলেন প্রেমদা পিসি। অকস্মাৎ রান্নাঘরের পেছনে ধপ করে একটা শব্দ হলো। যেন কেউ ভারী কোনো জিনিস ছুঁড়ে ফেলল। বুদ্ধি দিয়ে ভূত বিশ্বাস করে আর নাই করে সেই শব্দ শুনে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। বাবা কিন্তু আদৌ ঘাবড়ালেন না, বাবার মতো সাহসী লোক আমি খুব কমই দেখেছি। বাবা বললেন যে আমাদের যে পেঁপে গাছটা ছিল তা থেকে কোনো পেঁপে হয়তো পড়েছে, কিন্তু আমরা কেউ তাতে খুব একটা নিশ্চিন্ত হতে পারলাম না। মা বললেন যে সেদিন দুপুরেও তিনি পেঁপে গাছটি দেখেছেন, কিন্তু গাছে কোনো পাকা পেঁপেই ছিল না। যাই হোক, খেয়ে দিয়ে মুখ ধুয়ে বাবা মা আমাকে সঙ্গে নিয়ে লণ্ঠন হাতে করে গেলেন রান্নাঘরের পেছনে সেই অস্বাভাবিক শব্দের কারণ নির্ণয় করতে। গিয়ে যা দেখলাম তাতে আমাদের চক্ষু প্রায় চড়ক গাছ। দেখি পেঁপে গাছের নিচে পেঁপে তো নয়, এক খণ্ড গোটা ইট পড়ে আছে। কোথা থেকে সেই ইট এলো তখন তাই নিয়ে চলল গবেষণা। রানীগঞ্জের মতো গ্রামে ইট জিনিসটি পাওয়া সহজ ছিল না। আরো বিস্ময়ের বিষয় এই যে সেই ইটটি ছিল একেবারে নতুন, ভাটি পোড়ানো। আমাদের বাড়ির ত্রিসীমানায় নতুন ইট পাবার কোনো সম্ভাবনাই ছিল না। আমাদের গ্রাম থেকে এক মাইল পশ্চিমে এক ধনী যোদ্ধার ইট পুড়িয়েছিলেন। অনেক গবেষণার পর স্থির হল এই যে এই ইট যে এনেছে সে সেই ইটের ভাঁড়ি থেকে এনেছে, কিন্তু তাতে সমস্যার সমাধান হলো না। অত রাত্রে ওই ইট কেই বা নিয়ে এলো আর কেনই বা আমাদের রান্নাঘরের পেছনে ছুঁড়ল তা সমান রহস্যাবৃতই হয়ে রইল। যাই হোক, কিছুক্ষণ পরে আমরাও ইটের কথা ভুলে যেতে চেষ্টা করলাম, কিন্তু প্রতিকূল ঘটনার চাপে একদিনের বেশি সে কথা ভুলে থাকা সম্ভব হল না। পরদিন রাত্রে আবার আমাদের ঘরের বেড়ার উপর এসে পড়ল ইট। সেদিন রাতে ইট ছড়ার পরিমাণ কিছুটা বাড়ল। আমাদের বাড়িতে গোয়াল ঘর নিয়ে ঘর ছিল তিনটা। মজা এই যে অন্য ঘরে ইট পড়ল না, পড়ল এসে সেই ঘরে যে ঘরে প্রেমদা পিসি শুয়েছিলেন। আমিও এইসব কাণ্ড দেখে রীতিমতো সন্ত্রস্ত হয়ে পড়লাম। বাবা ভয় না পেলেও রীতিমতো উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। যোদ্ধার বাড়ির সংলগ্ন আমাদের বাড়িতে ঢিল ছুঁড়বে এত সাহস বোধ হয় ও অঞ্চলের কোনো লোকের ছিল না। আশেপাশের দশ গাঁয়ের লোক ছিল ওই যোদ্ধারেরই প্রজা, এবং তখনও অজ্ঞ সাধারণ প্রজাদের মধ্যে যোদ্ধার ভীতি ছিল অত্যন্ত প্রবল। তাছাড়া আমার বাবা প্রায় নিঃশত্রু মানুষ ছিলেন বললেও অত্যুক্তি হয় না। নিজের সাধুতা, ন্যায়পরায়ণতা ও পরোপকার স্পৃহার দরুন তিনি ছিলেন প্রজামহলের অত্যন্ত প্রিয়। এই অবস্থায় ইট নিক্ষেপকারী যে মানুষ, এ বিশ্বাস বড় একটা কারো মনেই জাগল না। আমাদের হাতটাকে সে মধ্যরাতে যোদ্ধার বাড়ির পাইক বরকন্দাজ সহ স্বয়ং যোদ্ধার রজনীবাবু এলেন। রজনীবাবুর বন্দুক ছিল, যেদিক থেকে ঢিল আসছিল সেদিক লক্ষ্য করে একাধিকবার বন্দুকের গুলিও নিক্ষেপ করা হলো, কিন্তু কাজ হলো না কিছুই। মাঝে মাঝে বিরাম দিয়ে যেমন ঢিল পড়ছিল তেমনি পড়তে লাগলো। সেদিন ভোর পর্যন্ত প্রায় একই কাণ্ড চলল। আমাদের কারো আর ঘুম হলো না। ভোর হবার সঙ্গে সঙ্গে ঢিল পড়াও বন্ধ হলো। এই ব্যাপারে প্রেমদা পিসির বড় একটা ভাবান্তর লক্ষ্য করিনি। তার ভাব ছিল অনেকটা পূর্বের মতোই নির্বিকার। পরদিন থেকে আরেকটা মজার জিনিস লক্ষ্য করা গেল। সেদিন রাতে সন্ধ্যার দিকে ঢিল পড়তে লাগলো এবং চলল সেই ভোরবেলা পর্যন্ত। অতঃপর প্রতিদিন সন্ধ্যা হতে না হতেই ঢিল পড়তে আরম্ভ হতো এবং শেষ হতো ভোরবেলা। আর একটা মজার জিনিস লক্ষ্য করতাম, এই ঢিলের লক্ষ্য আসলে আমরা কেউ বড় একটা ছিলাম না। ঢিলের মূল লক্ষ্য ছিলেন প্রেমদা পিসি নিজে। রাত্রিবেলা তিনি যে ঘরে যেদিকে শুতেন ঢিল আসতো ঠিক সেই দিক থেকে। বেড়ার গায়ে যেখানে কোনো ফুটো থাকতো সেখান দিয়ে আসতো ঢিল। হাতের টিপ দেখে স্বভাবতই মনে হতো যে এ ঢিল কখনো মানুষ ছুঁড়তে পারে না।
জমে উঠেছে সেরা রাঁধুনি 1424 এর মহামঞ্চ। প্রতি সপ্তাহে এক্সপার্টদের স্পেশাল রেসিপির সাথে সাধারণ রাঁধুনিরা দেখাচ্ছেন দেশি বিদেশি রান্নায় মুন্সিয়ানা, বেকিং, সেলিব্রিটি আপ্যায়ন কিংবা পুরো একটি রেস্টুরেন্ট সামলানোর কারিশমা। এর মাঝে কে হবে সেই অসাধারণ, দেখুন প্রতি শুক্র ও শনিবার রাত 9টায় শুধুমাত্র মাছরাঙা টেলিভিশনে। রেডিও, 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 রেডিও,
They strung up a man, they say who murdered three. Strange things have happened here, no stranger would it be if we met at midnight in the hanging tree. Are you coming to the tree where dead men called out for his love to flee? Strange things did happen here, no stranger would it be if we met at midnight in the hanging tree. Are you coming to the tree where I told you to run so we both be free? Strange things did happen here, no stranger would it be if we met at midnight that in the hanging tree. Are you coming to the tree where a necklace of hope dies inside the sea? Strange things just happen in a stranger world. Remember me that in the hanging tree. Are you coming to the tree where I told you to run so we both be free? Strange things that happen here, no stranger would it be if we met at midnight in the hanging tree. Are you coming through the tree? They've drawn up a man, they say we were free. Strange things that happen here, no stranger would it be if we met at midnight
দেশ জুড়ে চলছে ফোরজি নিয়ে তুমুল উত্তেজনা। আমরা স্টেপ ইন করেছি নেক্সট জেনারেশন ইন্টারনেটের দুনিয়ায় ফোরজি সার্ভিস আর ত্রিপুণ শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে। বাংলালিংক আছে আপনার সাথে। বাংলালিংক ফোরজিতে ভিডিও স্ট্রিমিং, ফেসবুক লাইভ, ভিডিও কল, ফাইল ডাউনলোড, আপলোড সহ ইন্টারনেট এক্সপিরিয়েন্স এত স্মুথ হবে যে আপনার দেখার দুনিয়াতে বদলে যাবে। খুব শীঘ্রই সারা দেশে ছড়িয়ে পড়বে বাংলালিংকের ফোরজি নেটওয়ার্ক। আগে দেখার সব কিছুই নতুন লাগবে। আপনি শুনছেন ভূতের ফ্রেম হাওয়া ক্লাব রেডিও ফুটি এইট এফএম-এর সৃষ্টি আছে। আপনার সাথে শুনছিলাম বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না সেই গল্প থেকে, সেই বই থেকে রহস্যময়ী নারী লিখেছেন গোপাল ভৌম। তো আমরা শুনছিলাম গল্পটি। গোপাল ভৌম তার লেখায় তাদের বাড়িতে একজন নতুন মানুষকে নিয়ে আসা হয়েছে তার মাকে সংসারের কাজে সাহায্য করার জন্য, এবং যিনি আসার পরে তিনি বিধবা ছিলেন এবং সামাজিক কুটনীতির কারণে তাকে বেশ কিছু জিনিস মেনে চলতে হতো, যেমন সাজগোজ করা যাবে না, এরকম আরো অনেক কিছু, সবসময় সাদা থান কাপড় পরে থাকতে হবে, কপালে সিঁদুর দেওয়া যাবে না, কিন্তু এই মহিলাটি প্রতিদিন দিনের কোনো একটা সময়ে আড়ালে এই কাজগুলো করতেন। কেন করতেন? যখন তিনি এটা নিয়ে ধরা খান তখন এটা নিয়ে তাকে অনেক লাঞ্ছনার সম্মুখীন হতে হয়েছিল এবং তারপর থেকে ওই বাড়িতে বেশ কিছু উপদ্রব শুরু হতে থাকে। সেখানে ঢিল ছড়া হতো, এই ঢিলের লক্ষ্য কখনোই বাড়ির লোকজন ছিল না, সেটি ছিল সেই বাড়িতে আসা সেই নতুন নারীটি, সেই রহস্যময় নারীটি। চলুন শুনি গল্পের দ্বিতীয় অংশ।
বেড়ার গায়ে যেখানে কোনো ফুটো থাকতো সেখান দিয়ে আসত ঢিল। হাতের টিপ দেখে স্বভাবতই মনে হতো যে এই ঢিল কখনো মানুষ ছুটতে পারে না। একদিন সন্ধ্যার সময় প্রেমদা পিসি রান্নাঘরের পাশে কুয়ো থেকে জল তুলছিলেন, এমন সময় একটা বড় ইটের খণ্ড এসে লাগলো তার কপালে। তিনি চিৎকার করে মাটিতে অজ্ঞান হয়ে পড়লেন। তার মাথা ফেটে বেরোলো রক্ত। তাকে ধরাধরি করে দাওয়ায় উঠিয়ে শুশ্রূষা করলাম। প্রতিনিয়ত কি উদ্বেগের মধ্যে যে আমরা রাতগুলি কাটাতাম তার বলবার নয়। এই ঘটনা ঘটবার সময় মার মুখ থেকে ধীরে ধীরে অনেক রহস্যজনক কথা এলো আমাদের কানে। মা বাবার মুখ থেকে জানা গেল যে প্রেমদা পিসি নিজেই নাকি ভূত প্রেত দৈত্য দানব আমদানি করবার মন্ত্র জানতেন। তার পিতা এই সব মন্ত্রতন্ত্রের একজন বড় সাধক ছিলেন, তার কাছ থেকেই প্রেমদা পিসি এসব শিখেছিলেন। কৈশোরে যখন তার বিয়ে হয়েছিল তখন পারিবারিক জীবনেও শান্তি পাননি তিনি। যে কোনো কারণেই হোক, স্বামী গৃহ তার ভালো লাগত না এবং তিনি স্বামী গৃহে থাকতেও চাইতেন না। কিন্তু শ্বশুর বাড়ির লোকেরাই বা সহজে তাকে বাপের বাড়ি যেতে দিতে যাইবে কেন? শ্বশুর কুলের হাত থেকে এরকম বাধা পেলেই নাকি প্রেমদা পিসি নিজের পেছনে নিজে ভূত লাগাতেন এবং ভূত এই ধরনের ঢিল ছুঁড়ে তার শ্বশুর কুলকে করে তুলত অতিষ্ঠ। তখন তারা বাধ্য হয়ে তাকে বাপের বাড়ি যেতে দিতেন এবং তিনি বিদায় নিলেই বাড়িতে ঢিল প্রভৃতি ছড়া বন্ধ হয়ে যেত। এমনি করে দুই এক বছর বিবাহিত জীবন কাটাবার পর তার স্বামী বিয়োগ হয়। তারপর থেকে তিনি পিতৃগৃহেই ছিলেন। পরে পিতার মৃত্যুতে বাধ্য হয়েই তিনি জীবিকার জন্য অন্যের বাড়িতে কাজ করা আরম্ভ করেছিলেন। আমাদের বাড়িতে ঢিল ছোঁড়াছড়ির পর মা স্পষ্টই ঘোষণা করলেন যে এসব প্রেমদা পিসিরই কাজ, তিনি নিজেই নিজের পেছনে ভূত লাগিয়েছেন। তার উদ্দেশ্য হল আমাদের অতিষ্ঠ করে তুলে তার আসাম ফিরে যাওয়ার পথ সুগম করা। প্রেমদা পিসি যে ভূতের মন্ত্রতন্ত্র জানতেন তার আরেকটি অকাট্য প্রমাণও দিলেন মা। প্রেমদা পিসি রানীগঞ্জ আসার কয়েকদিন পরেই মাকে ভূত দেখাতে চেয়েছিলেন। তিনি মাকে বলেছিলেন যে মাত্র এক জোড়া গোটা পান সুপারি আর তেল সিন্দুর পেলেই তিনি মাকে ভূত দেখাতে পারবেন। মা কিন্তু এই প্রস্তাবে রাজি হননি। মার আপত্তির কারণ ছিল এই যে তিনি একা থাকেন, যেখানে ভূত দেখবেন সেখানে ভবিষ্যতে তিনি আর একা চলাফেরা করতে পারবেন না। এই অবস্থায় আমাদের সকলের মনেই নিশ্চিত ধারণা জন্মালো যে প্রেমদা পিসি নিজেই নিজের পেছনে ভূত লাগিয়েছেন এবং আমাদের বাড়ির ওপর থেকে সহজে ভূতের উপদ্রব যাবে না। তারপর দু একদিন যেতে না যেতেই ভূতের উপদ্রবের আরেকটি নতুন পর্যায় দেখা দিল। এতদিন ঢিল পড়ত শুধু রাত্রিবেলায়, এবার দিনের বেলাতেও ঢিল পড়তে আরম্ভ করল। সারাদিন সারা রাত ধরে চলত এই ঢিলের উৎপাত। ঢিল যে অবিচ্ছিন্নভাবে সবসময় পড়ত এমন নয়, ঢিল পড়ার কোনো সুনির্দিষ্ট সময় ছিল না। আর এই সব ঢিলের মূল লক্ষ্য ছিলেন প্রেমদা পিসি। আমার স্পষ্ট মনে আছে যে বহুবার তার গায়ে ঢিল এসে লাগতে আমি দেখেছি, কিন্তু অন্য যারা আমরা বাড়িতে ছিলাম তাদের কারো গায়েই কোনো দিন ঢিল পড়তে দেখিনি। আমাদের বাড়িতে এই ধরনের উপদ্রব প্রায় মাসখানেক চলেছিল। ক্রমাগত ঢিল পড়ায় শেষ পর্যন্ত ঢিলের ভয় বড় একটা আমাদের ছিল না। আমাদের গায়ে ঢিল পড়ে কিনা দেখার জন্য আমরা মাঝে মাঝে 8-10 জন প্রেমদা পিসিকে ঘেরাও করে দাঁড়াতাম। কিছুক্ষণ এইভাবে থাকবার পর হঠাৎ দেখতাম শূন্য থেকে একটা ঢিল সবেগে এসে পড়ছে প্রেমদা পিসির গায়ে। আমাদের কারো গায়ে ঢিল লাগতো না। উপদ্রব দেখা দেবার পর বাবা নানাভাবে তার প্রতিকারের ব্যবস্থা করার চেষ্টা করলেন। এই উপদ্রব যে মনুষ্য সৃষ্ট নয় তা প্রায় দিবালোকের মতোই স্পষ্ট ছিল। কাজেই বাবা বাধ্য হয়ে আশ্রয় নিলেন তুকতাক ঝাড়ফুঁক প্রভৃতি মন্ত্রতন্ত্রের। একাধিক ওঝা এলো গেল, কিন্তু প্রতিকার হলো না কিছুই। ইত্যে বছরে উপদ্রব উঠেছিল ক্রমশই চরমে। প্রেমদা পিসির জীবন তো অতিষ্ঠ হয়ে উঠেছিলই, সঙ্গে সঙ্গে আমাদের জীবনও হয়ে উঠেছিল দুর্বিষহ। প্রেমদা পিসিকে দিয়ে তখন আর কোনো কাজকর্ম করানো চলত না। তার কারণ ইট পাটকেল ছাড়াও নানা বিধ অস্পৃশ্য দ্রব্য তখন এসে পড়তে আরম্ভ করেছিল আমাদের বাড়িতে। প্রেমদা পিসি হয়তো খেতে বসেছেন, তখন হঠাৎ দেখা গেল একটা গরুর হাড় এসে পড়লো তার পাতে। এ অবস্থায় মা আর তাকে কোনো কাজ করতে দিতেন না, তাকে কাঁসার বাসনা দিতে খেতে দেওয়া হতো না। তার জন্য কলাই করা অ্যালুমিনিয়ামের বাসন এনে দেওয়া হলো এক সেট। তার নিজের শাস্তিও বড় একটা কম হতো না। গৃহে তিনি অনেকটা অস্পৃশ্যের মতোই হয়ে পড়েছিলেন। ঘরেও তাকে থাকতে দেওয়া হতো না, রান্নার ঘরেও তাকে প্রবেশ করতে দেওয়া হতো না। একদিকে প্রেমদা পিসির এই শাস্তি, অন্যদিকে তজ্জনিত আমাদের দুর্ভোগ। এই অবস্থার সম্মুখীন হয়ে বাবা স্থির করলেন যে প্রেমদা পিসিকে তিনি একবার এ অঞ্চলের শ্রেষ্ঠ ওঝা ইয়াসিন মোল্লাকে দেখাবেন, এবং তাতেও যদি কোনো ফল না হয় তখন তিনি তাকে রেখে আসবেন আসামে। বাবার সিদ্ধান্ত মতো একদিন সন্ধ্যেবেলা ওঝা ইয়াসিন মোল্লা এসে হাজির হল। সেদিন সন্ধ্যাবেলা থেকে চলল ভূত তাড়ানোর আয়োজন। মধ্যরাত্রি পর্যন্ত সেই প্রয়াসই চলল। দিনটি ছিল শনিবার, অমাবস্যায় অন্ধকার রাত্রে। ইয়াসিন মোল্লা আমাদের উঠোনে প্রথমে খুঁড়ে দিয়ে কতগুলো তাক কেটে একটা ঘরের মতো করল। সেই ঘরের মধ্যে প্রেমদা পিসিকে শুইয়ে দেওয়া হলো। আমাদের উঠোনে সেদিন ভিড় জমে গেল গ্রামবাসীদের। ইয়াসিন বলল যে সে মন্ত্রের জোরে রোগিণীকে অজ্ঞান করে ফেলবে, এবং তারপর তার দেহে প্রেতাত্মার আবির্ভাব ঘটিয়ে তার মুখ থেকে সব কথা আমাদের শোনাবে। প্রেতাত্মা যখন আসবে তখন আশেপাশের গাছগুলিতে জোরে ডাল নড়ার শব্দ আমরা শুনতে পাব, আর ভূত যদি শেষ পর্যন্ত রোগিণীকে ছেড়ে দিতে সম্মত হয় তবে যাবার সময় আশেপাশের কয়েকটি গাছের ডালপালা ভেঙে সে চলে যাবে। যাই হোক, শেষ পর্যন্ত তার ভূত তাড়ানোর প্রক্রিয়া আরম্ভ হল। কিছুক্ষণ পর সত্যি সত্যি আশেপাশের গাছগুলিতে হুড়মুড় করে শব্দ হতে লাগলো। আমরা বুঝলাম যে ভূত এসেছে। মাটিতে শোয়া প্রেমদা পিসিকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া গেল না। ইয়াসিন তখন রোগিণীর চারদিকে খুঁড়িয়ে দিয়ে যে ঘর আঁকা ছিল তার বাইরে মাটির উপর সপ সপ করে বেত্রাঘাত করতে লাগলো। আর সঙ্গে সঙ্গে অদূরবর্তী প্রেমদা পিসি যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। তখন ওঝা একটির পর একটি প্রশ্ন করতে লাগলো রোগিণীকে, আর রোগিণীর মুখ দিয়ে কথা বলতে লাগলো স্বয়ং সেই ভূত। প্রশ্নোত্তরে যেটুকু জানা গেল তাতে বোঝা গেল যে বহুদিন পূর্বে আমাদেরই গ্রামের কালীপদ বর্মন বলে যে যুবকটি আত্মহত্যা করেছিল সেই ভর করেছে প্রেমদা পিসির ঘাড়ে, এবং আমাদের বাড়িতে যত কিছু উৎপাত করছে সেই। ওঝার কাকুতি মিনতি ও ভীতি প্রদর্শন সত্ত্বেও ভূত কিছুতেই রোগিণীকে ছেড়ে যেতে রাজি হলো না। বহু চেষ্টার পর শেষ পর্যন্ত ওঝা ব্যর্থতা স্বীকার করল। বিস্ময়ের বিষয় এই যে যতক্ষণ ওঝা বাড়িতে ছিল ততক্ষণ একটি ঢিলও পড়েনি। ওঝা চলে যাবার পরেই আবার উপদ্রব চলল আগের মতোই। এই অবস্থায় বাবা স্থির করলেন যে প্রেমদা পিসিকে আসামেই রেখে আসবেন। ওঝা পর্ব সমাধার একদিন পরে তিনি প্রেমদা পিসিকে নিয়ে রওনা হলেন আসামের উদ্দেশ্যে। ওই অঞ্চলে তখনও মোটর বাসের প্রবর্তন হয়নি। আমাদের ওখান থেকে কুড়িগ্রাম রেল স্টেশনের দূরত্ব ছিল 16 মাইল, যেতে হতো পায়ে হেঁটে অথবা গরুর গাড়িতে। বাবা সকালবেলা খেয়ে দিয়ে গরুর গাড়িতে করে প্রেমদা পিসিকে নিয়ে রওনা হলেন স্টেশনের উদ্দেশ্যে। প্রেমদা পিসি বাড়ি থেকে চলে যাবার পর আমাদের বাড়িতে কোনোদিন আর ঢিল পড়েনি। বাবা ট্রেনে করে কুড়িগ্রাম থেকে তিস্তা জংশন পর্যন্ত গিয়েছিলেন তার সঙ্গে। তিস্তা জংশনে টিকিট কেটে তাকে গাড়িতে বসিয়ে দিয়ে বাবা তার পরদিন ফিরে এলেন বাড়িতে। তার মুখে শুনেছি যে তারা যখন গরুর গাড়িতে যাচ্ছিলেন তখন ফাঁকা মাঠে তাদের গরুর গাড়ির উপরও ঢিল পড়ছিল, কিন্তু ট্রেনে ওঠার পর আর কোনো ঢিল পড়েনি। ছোট বয়সে এই রহস্যময় ভৌতিক কাণ্ডের কোনো মর্মোদ্ধার তো আমি করতেই পারিনি, আজ পরিণত বয়সেও এই ব্যাপারটা আমার কাছে সমান রহস্যময় হয়ে আছে। ভৌতিক ব্যাপারে আমার বিশ্বাস নেই, কিন্তু বুদ্ধি দিয়েই বা এই রহস্যের কি ব্যাখ্যা করব।
Fresh music served hot. Radio Puri on the spot.
যাও উঠাও কোথাও রোদ বৃষ্টি ঝরে ঘরে বাইরে অনেক দূরে যা পূর্তি করে ডু 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 পূর্তি এই নীর ফ্যান ডু 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 পূর্তি এই
পৃথিবীর সব সমস্যা দূর হয়ে যায়। ঠিক বাংলা সিনেমায় যেরকম নায়ক এসে সব ভিলেনকে একাই মেরে কুপোকাত করে ফেলে, আমরা স্বপ্ন দেখি এরকম কিছু একটা আসবে হয়তো, যে আসলে এই পৃথিবীর সমস্ত যন্ত্রণা জঞ্জাল সবকিছু দূর করে ফেলে। জানি এটা সম্ভব না, এই ধরনের হঠাৎ কোনো কিছু হয়তো চলে আসবে না, তবে হ্যাঁ এটা সম্ভব আপনার আমার হাত ধরে জানলানের ভাষায় সে পৃথিবীটা করতে পারি আপনি আমি। সেটা হয়তো অনেকে ভাবেন যে এটা বড় স্বপ্ন, অনেক বড় কিছু, অসম্ভব স্বপ্ন কিছু, এরকম যারা ভাবেন তারা না কেন তারা হচ্ছেন অনেকেই। সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই পৃথিবীটা অনেক সুন্দর হবে। ভূতেশম হরর ক্লাবের আরও একটা ঘন্টায় আমরা চলে আসলাম। এই মুহূর্তে স্টুডিও ঘুরিতে সময় রাত 1:02, অর্থাৎ আমরা আজকে ভূতেশম হরর ক্লাবের একদম শেষ ঘন্টায় চলে এসেছি। সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে, ভূতেশম হরর ক্লাবের আরও বেশ কিছু সেগমেন্ট এখনও বাকি আছে, ইন্টারেস্টিং সেগমেন্ট আছে, মজার মজার সেগমেন্ট আছে, আর কিছু এখনও বাকি আছে। আর যেটা বাকি ছিল আজকে দিন শেষেও বাকি থাকবে, সেটা হচ্ছে এই সপ্তাহের অসমাপ্ত গল্প, যেটা সেটা এই সপ্তাহের অসমাপ্ত গল্প যেটা ছিল সেটা একটু আবারও যারা শোনেননি কিংবা যারা জানেন না তাদের জন্য আরো একবার বলে দিচ্ছি। এই সপ্তাহ জুড়ে এই সপ্তাহের গল্প যেটা গত সপ্তাহে আমরা যেটা দিয়েছিলাম সেটাই থাকবে, এবং পুরো সপ্তাহ জুড়ে আপনার কাছে চাইবো এই সপ্তাহের গল্পটা পূরণ করে পাঠিয়ে দেবেন আমাদের কাছে, মানে পুরো গল্পটা লিখে আপনি পাঠিয়ে দেবেন আমাদের কাছে। আর পাঠানোর ঠিকানা তত আগে যা ছিল তাই ভূতেশম@radiofurti.fm। নতুন টিউশনিতে আজ প্রথম যাচ্ছে কাজল। বাসাটা খুঁজে পেতে বেশ কষ্ট হয়েছিল। একটা অন্ধকার গলির ভেতর হঠাৎ এক লোক ফোকলা দাঁত বের করে হেসে বলল, এই যে ভাইজান এইখানে। কাজল চমকে উঠেছিল। পুরাতন এক বাড়ির পুরনো আমলের সিঁড়ি ভেঙে দোতলায় তাকে নিয়ে গেল সেই ফোকলা দাঁতের লোকটা। অন্ধকার গলির মতন অতটা নয়, তবু বেশ অন্ধকার একটা ঘরে তাকে বসতে দিল। এই হচ্ছে গল্পের শুরুটা। এবার এই গল্পটা আপনি শেষ করে পাঠিয়ে দিন আমাদেরকে ভূতেশম@radiofurti.fm এই ঠিকানায় মেইল করবেন, এবং সাবজেক্ট ফিল্ডে অবশ্যই লিখবেন হরর ক্লাব, তবে আপনার লেখা গল্পটা চলে আসবে আমাদের ডাকবাক্সে। আর সেই গল্পটা যদি হয় সেরা গল্প, এখন পর্যন্ত যে গল্পগুলো এসেছে তার ভেতর থেকেও যদি এই গল্পটাকে বেশি ভালো মনে হয় তবে অবশ্যই সেই গল্পটাকে পড়া হবে নেক্সট এপিসোডে, অর্থাৎ ভূতেশম হরর ক্লাবের 21তম এপিসোডে সেই গল্পটা পড়া হবে আপনার কাছে। অনেক সুন্দর সুন্দর আপনার সৃষ্টিশীলতার সর্বোচ্চ বিচ্ছুরণ দেখতে চাই এই সপ্তাহের অসমাপ্ত গল্পে। এই গল্পটা আমরা প্রত্যেক সপ্তাহে যেটা করি যে অসমাপ্ত গল্পটা আমরা ভূতেশম হরর ক্লাবের যে এই গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে আমরা দিয়ে দিই, তো সেখান থেকে আপনারা পেয়ে যান এবং সেখান থেকে আপনারা পাঠান। এই সপ্তাহের গল্পটা উত্তরে আছে গ্রুপের, ইউআরএলটা হচ্ছে facebook.com/group/horrorclub.furti। তো এই মুহূর্তে আমরা যাব কোথায়? আমরা এখন যাব এই সপ্তাহের আনসেন্সর স্টোরি, যেটা ভূত এফএম এর পাঠানো অডিও ক্লিপ গুলোর ভেতরে সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে মজার, আর কখনো সবচেয়ে অবাক করা যে ঘটনাটা, যেটা মাথা মুন্ডু কিছুই হয়তো নেই, মানে কি যেন একটা, সেই কি যেন একটা স্টোরি সেগমেন্ট যেটা আমাদের আনসেন্সর স্টোরি অফ দ্য উইক। এই মুহূর্তে আমরা শুনবো আনসেন্সর স্টোরি অফ দ্য উইক, শুনে আবার ফিরে আসবো। সঙ্গে থাকুন, শুনে থাকুন রেডিও ফুর্তি, এই টুইটার ফ্যান ডু ফুর্তি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম রাশেদুজ্জামান, আমার বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগরে, আমি দ্বাদশ শ্রেণীর ছাত্র। ভাই, আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি তা আমার সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটা আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমার সাথে ঘটেছিল। রাসেল ভাই, বলে রাখা ভালো, ক্লাস সিক্সে ওঠার পর আমি ঝিনাইদহ জেলার একটি আবাসিক স্কুলে ভর্তি হই ক্যাডেট কোচিং করার জন্য। ঘটনাটা আমার হোস্টেল কেন্দ্রিক, তাই সঙ্গত কারণে আমি আমার স্কুলের নামটা বলছি না। আমি সরাসরি ঘটনায় চলে আসি। আমি যে ভবনে থাকতাম তার থেকে একটু দূরে আমাদের একাডেমিক ক্লাসগুলো নেওয়া হতো। যেহেতু ক্যাডেট কোচিং করতাম তাই হোস্টেলের স্টুডেন্টদের জন্য রাত্রে আলাদাভাবে পড়ার ব্যবস্থা করা হতো। ঘটনাটা যেদিন শুরু হয়েছিল সেদিন শুক্রবার রাত, সঙ্গত কারণে সেদিন ক্লাস ছুটি ছিল। কিন্তু রাতে খাবারের পর আমি রুমে একা একা বসে আছি, রুমমেটরা তখনও ক্যান্টিন থেকে ফেরেনি। এমন সময় আমার এক বন্ধু এসে আমাকে বলল, আজও ক্লাস হবে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু আজকে তো শুক্রবার, শুক্রবারে ক্লাস হয় না, স্যাররাও তো ক্লাস সম্পর্কে কিছু বলেনি। আমার বন্ধুটি বেশি কথা বললো না, সে শুধু বললো, জানি না স্যার সবাইকে আসতে বলেছে, তুইও তাড়াতাড়ি চলে আয়। রাসেল ভাই, যেহেতু হোস্টেলে থাকি আর ক্যাডেট কোচিং করি তাই আমাদের যাওয়াটা বাধ্যতামূলক ছিল, তাই আমি আর বেশি দেরি না করে কয়েকটা বই নিয়ে চলে গেলাম ক্লাসে। আগেই বলেছি ক্লাসগুলো নেওয়া হয় আমি যে ভবনে থাকি তার থেকে একটু দূরে। আমি ক্লাসে গিয়ে দেখি অনেকেই চলে এসেছে, স্যারও আছে। স্যার ইচ্ছা মতো একটা বিষয় নিয়ে নিজে নিজে পড়তে বলেছে সবাইকে। আমিও একটা বই নিয়ে পেছনের বেঞ্চের কর্নারে গিয়ে বসলাম আর বই উঠাচ্ছিলাম। কতক্ষণ পর জানি না হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। একাতে ক্লাসরুমে যা হয় সবাই চিৎকার চেঁচামেচি হইহুল্লোড় শুরু করে দেয়, আমাদের ক্লাসেও তাই হলো। আমার কেমন জানি খারাপ লাগছিল চেঁচামেচিগুলো, আমি তাদের সাথে যোগ দিচ্ছিলাম না, কোনো কথাও বলিনি। আমি বেঞ্চে মাথা দিয়ে চোখ বন্ধ করে বসে রইলাম চুপচাপ, তবু চিৎকারের শব্দ আমার কানে আসছিল। ওই অবস্থায় কখন ঘুমিয়ে পড়েছি জানি না রাসেল ভাই, হঠাৎ ঘুম ভাঙলো প্রচণ্ড দুর্গন্ধে, শ্বাস প্রশ্বাস বন্ধ হবার জোগাড়। ঘুম ভেঙে দেখি বিদ্যুৎ চলে এসেছে, ক্লাসরুমের লাইট জ্বলছে কিন্তু পুরো ক্লাসরুম ফাঁকা, কোথাও কেউ নেই, গাঢ় নিস্তব্ধতা চারিদিকে। দুর্গন্ধ সহ্য করতে না পেরে দ্রুত ক্লাসরুম থেকে বের হতে গেলাম আমি, কিন্তু দেখি দরজা বাইরে থেকে লক করা। আমি ভয় পেয়ে গেলাম, জানি না কয়টা বাজে তখন, প্রচণ্ড ভয় পাচ্ছিলাম আমি। সাথে সাথে বাইরে থেকে বিড়ালের চিৎকার করার আওয়াজ আসছিল। দরজা ধাক্কা দিলাম কয়েকবার কিন্তু কেউ সাড়া দেয়নি। জোরে জোরে কেয়ারটেকার বন্ধু বান্ধবের নাম ধরে ডাকলাম কিন্তু কেউ শোনেনি, যেহেতু শুক্রবার তাই সেদিন কেয়ারটেকারও ছিল না। তারপর আমি যা দেখলাম সেই দৃশ্য দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না, আমি চাই এই দৃশ্য কেউ যেন কোনোদিন না দেখে। আমি দেখলাম একটা অর্ধগলিত পচা লাশ, লাশটা কোনো মেয়ের। রাসেল ভাই, সেটাকে লাশ বললে ভুল হবে, কারণ মেয়েটা হামাগুড়ি দিয়ে আমার দিকে এগিয়ে আসছিল। আমি জমে ফ্রিজ হয়ে গেছিলাম, সামান্য নড়বার ক্ষমতা আমার ছিল না। আমি দৃশ্যটা থেকে চোখ ফেরাতে চাইছি কিন্তু পারছিলাম না, কতক্ষণ এভাবে পার করছি জানি না। হঠাৎ দেখলাম মেয়েটি আমার কাছে চলে এসেছে এবং আমার বাম হাতের কোনোই বরাবর চেপে ধরেছে। রাসেল ভাই, আমার কিছু মনে নেই, জ্ঞান ফিরে দেখি আমি আমার রুমের বেডে শুয়ে আছি, পাশে আমার বাবা, স্যারেরা আর রুমমেটরা আছে। রাসেল ভাই, আমি খুব অসুস্থ ছিলাম তাই কেউকে কিছু বলতে পারিনি সেদিন। তারপর বাবা আমাকে বাড়ি নিয়ে চলে আসে, প্রায় এক মাস থাকি বাড়িতে, এক মাসের মধ্যে সুস্থ হয়ে উঠেছিলাম আমি। এর মাঝে আমার সাথে কি ঘটেছিল বলেছিলাম সবাইকে, কিন্তু ঘটনাগুলো বলার পর আমি যে শুনেছিলাম তা আমার জন্য একটি বড় ধাক্কা হিসেবে অপেক্ষা করছিল। আমি শুনেছিলাম যে সেদিন আমাদের কোনো ক্লাস হয়নি, কোনো স্যার ক্লাসের কথা বলেনি, কোনো বন্ধু আমাকে ডাকতে আসেনি। আমি যে স্যারের কথা বলেছিলাম যে আমাদের ক্লাস নিচ্ছিল, সেই স্যারও নাকি সেদিন ক্লাসেই যায়নি। ঘটনাটাকে কোনো একটা ব্যাখ্যা দিয়ে ভুল প্রমাণ করে যেত, হয়তো আমি নিজে এটাকে একটা দুঃস্বপ্ন ভাবতাম যদি আমার বাম হাতে একটা কালো আঙুলের দাগ না থাকতো। রাসেল ভাই, ঘটনাটা তখনও শেষ হয়নি। এক মাস পর যখন হোস্টেলে ফিরলাম তারপর যা ঘটলো, তারপর আমি বা আমার পরিবারের কেউ নাকি হোস্টেলে রাখার সাহস পাইনি। বলে রাখি সময়টা ছিল শীতকাল, প্রচণ্ড শীত তখন। আমি বিল্ডিং এর চারতলায় থাকতাম, হোস্টেলে আসার পর রুটিন মতো সব কাজ চলছিল। প্রায় 5-6 দিন পর আনুমানিক রাত 12:30 বা 1টার দিকে কেউ আমার নাম ধরে চিৎকার করে ডাকছিল। আমি স্পষ্ট শুনছিলাম আমার নাম ধরে ডাকছে কেউ। আমার বেডটি ছিল একেবারে জানালার কাছে, আমি জানালা দিয়ে বাইরে তাকালাম, দেখলাম পাশের ভবনের ছাদ থেকে তিনটি সাদা মূর্তি, যত দূর বুঝতে পারলাম সম্ভবত একটি মেয়ে ও দুটি ছেলে। আমি বেড থেকে উঠে রুমের লাইট জ্বালালাম, তারপর ছাদে কিছু দেখলাম না, আমারই ভুল ভেবে লাইট অফ করে দিলাম, কিন্তু আবার সেই ডাক, সেই তিনটি সাদা মূর্তি। এবার আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, এবং আমি দেখলাম আমার জানলার বাইরে থাই গ্লাসে হাত দিয়ে কোনো একটি কালো শাড়ি দাঁড়িয়ে আছে। রাসেল ভাই, শীতকালে কাছের থাই গ্লাসে শিশির জমে। আমার মনে হলো কেউ যেন বাইরে থেকে শিশির মুছে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমি আগেই বলেছি আমি থাকতাম চারতলায়, একদম জানালার পাশে বেডে। চারতলার উপরে ওই জায়গায় যে ব্যক্তিটিকে আমি দেখেছিলাম সেখানে কোনো ব্যক্তির দাঁড়িয়ে থাকার মতো কোনো অবস্থা ছিল না। আমি প্রচণ্ড ভয়ে লেপের নিচে চলে গেলাম। রুমমেটদের নাম ধরে ডাকতে লাগলাম চিৎকার করে। কেউ উঠল না ঘুম থেকে। আমি উঠে গিয়ে কেউকে ধাক্কা দিয়ে জাগাবো সেই শক্তি আমার ছিল না, সাহসও পাইনি তখন। তারপর হঠাৎ রুম জুড়ে ছড়িয়ে পড়ল পচা মাংসের বিকট দুর্গন্ধ। আমি বুঝতে পারছিলাম না কি ঘটছে আমার সাথে বা কি ঘটতে চলেছে। আমি প্রচণ্ড জোরে চিৎকার করছি, কেউ শুনছে না আমার কথা। হঠাৎ বুঝতে পারলাম কেউ আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে আমার লেপের উপর উঠছে। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম তার ওজন। রাসেল ভাই, কতক্ষণ আমি এই অবস্থায় ছিলাম জানি না। পরদিন আবারও নিজেকে আবিষ্কার করলাম হোস্টেলের বেডে অসুস্থ অবস্থায়। আমার মাথার কাছে আমার বাবা এসে বসে আছে, রুমমেট রাখছে। আমি কোনো কথা বলতে পারছিলাম না, শুধু আমার দু চোখ বেয়ে বেরিয়ে আসছিল পানি। এটাকে হয়তো খারাপ কোনো দুঃস্বপ্ন বলে চালিয়ে দেওয়া যেত, কিন্তু আমার লেপে, সাদা লেপের কভারে রক্তের ছোপ ছোপ দাগ লেগেছিল স্পষ্টভাবে। তারপর আমি একেবারে হোস্টেল ছেড়ে দিয়ে বাড়ি চলে আসি। অনেকদিন পর্যন্ত আমি একা একা ঘুমাতে পারিনি, হুজুরে ঝালপোক নিয়ে চলেছি আমি অনেকদিন। কেন আমার সাথে এই ঘটনা ঘটেছিল এবং কেন আমাকে বারবার অ্যাটাক করা হচ্ছিল এই সম্পর্কে আজও আমি কিছু জানি না। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে স্পেশাল এপিসোডে প্লে করে শোনাবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, থ্যাংক ইউ লিসেনার। Yeah!
সৃষ্টির সাথে মুহূর্তে রাজ হরর ক্লাব আমাদেরকে ফেসবুক পোস্টে সুখী পাঠিয়েছে, তারা ঘুরতে বেরিয়েছে এবং তারপরও ঘুরতে হরর ক্লাবের সাথে তারা আছে, কফিক বাজার গিয়েও তারা শুনছেন। থ্যাংক ইউ আপনাদেরকে, অনেক ধন্যবাদ, রেগুলার আমাদেরকে স্টোরি পাঠান, রেগুলার আমাদের সাথে কানেক্টেড আছেন। রাজশাহীর এই ক্লাবটি রাজ হরর ক্লাব, রাজশাহীর দুটি ক্লাব খুবই অ্যাক্টিভ, আরও যে সকল ক্লাবগুলো রয়েছে তারাও অ্যাক্টিভ অবশ্যই। এই মুহূর্তে যতগুলো ক্লাব আমাদের রয়েছে একদমই কম না, অনেক ক্লাব ঢাকার ভেতরেই রয়েছে অনেকগুলো ক্লাব, এবং ঢাকার ক্লাবগুলো স্টুডিওতে আসা অনেক বেশি সহজ, ঢাকার বাইরের ক্লাবগুলোর স্টুডিওতে আসা অনেক কঠিন। তবে এর ভেতরেও যে ক্লাবগুলো তাদের মেম্বার পাঠাচ্ছেন এবং ঢাকার বাইরে থেকে যারা আসছেন তাদেরকে আসলেই অনেক অনেক কি বলা যায়, ধন্যবাদ তো আগেই বলেছি, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, কারণ তাদেরই প্রোগ্রাম, আপনাদেরই প্রোগ্রাম, তো তারপরে এতটা কষ্ট স্বীকার করে একটা প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা আসলেই বিশাল কৃতিত্বের দাবিদার। আরও যারা আছেন আমাদের সাথে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফারহান হাজিদ আছেন, তিনি লিখেছেন, আমি জানি ভাই কীভাবে তান্ত্রিক হয়। ওকে, তো আমাদের জানিয়ে দিন কীভাবে তান্ত্রিক হয়। নাবিল সম্রাট আছেন আমাদের সাথে, লিখেছেন, অডিও ক্লিপটা খুব ভয়ের ছিল। ওকে, আলওয়াসি রাকেশ আছেন আমাদের সাথে, আছেন সুমিত বিশ্বাস শেষ পর্যন্ত আছেন, জানিয়েছেন আমাদের সাথে, আছেন তানজিল ইসলাম আফ্রিদি লিখেছেন, ভূত এফ এম হরর ক্লাব রক, ও থ্যাংক ইউ। অর্ধেন্দু মজুমদার আছেন আমাদের সাথে, আমি গল্প বলবো হরর ক্লাবে কি করতে হবে, আপনি গল্প বলতে চাইলে আপনি ক্লাব নিয়ে চলে আসতে পারেন, আমাদেরকে মেইল করতে পারেন, স্টুডিওতে চলে আসতে পারেন। ইয়াসিন আরফাত আছেন, লিখেছেন, শুনছি ভালো লাগছে। জুয়েল হোসেন লিখেছেন, রাসেল ভাই আসবে না, দেখুন আছে কিনা। আরো আরো অনেকে আছেন, মিস্তিকা ফারদিন আছেন আমাদের সাথে, আর্সেলের গান শুনতে চেয়েছেন, আজকে বোধ হয় সম্ভব হবে না। অশিষ্ট তিনি জানতে চেয়েছেন, রাসেল ভাই কি আসবেন না, দেখুন আসেন কিনা। রাত একটা বাজে তবু রাসেল ভাই আসছে না কেন, নাবিল সম্রাট চেয়েছেন, আরো আছেন সাদি ফাহিম, শুনছি খুবই ভালো লাগছে সৃষ্টি ভাই, আমি আছি সিলেট থেকে। তো যারা বলছেন যে রাসেল ভাই কখন আসবেন, আমি আবার খবর লাগিয়ে দিচ্ছি, রাসেল ভাই কখন আসবেন, যারা যেন আশা করি দুইটার ভিতরে রাসেল ভাইকে পেয়ে যাব, যেহেতু এখনো প্রোগ্রাম শেষ হতে এখনো 40 মিনিট হাতে আছে আমাদের, তো এর ভেতরেই তাকে খুঁজে পাওয়া যাবে আশা করি। তো এর ভেতরে আমি আপনাদের একটা নিউজ দিয়ে দিই, সেটা হচ্ছে সবার জন্য দারুণ একটা নিউজ, গ্রামীণ ফোন নিয়ে এলো 4G, সুপার ফাস্ট 4G এক্সপিরিয়েন্স করতে প্রথমে আপনার 3G সিমটি আপগ্রেড করতে হবে। 4G সিমে আপগ্রেড করলে আপনি পাচ্ছেন 1.5 GB ইন্টারনেট একদম ফ্রি, মেয়াদ থাকছে 7 দিন। আপনি বর্তমান সেটি 4G কিনা তা জানতে ডায়াল করুন *121*3232#, এক্সপিরিয়েন্স করুন সুপার স্পিড গ্রামীণ ফোন 4G লাইফ চলে জিবি স্পিড, বিস্তারিত জানতে লগ ইন করুন grameenphone.com। ১৯৭৩ সালে দ্য এক্সরসিস্ট মুভিটি রিলিজ পায়, মুভিটির লেখা গল্প ছিল উইলিয়াম পিটার ব্ল্যাটির লেখা উপন্যাস থেকে নেওয়া গল্প, ডিরেক্টর ছিলেন উইলিয়াম ফ্রাইডকিন। দ্য এক্সরসিস্ট এই মুভিটাতে দেখা যায় হলিউডের একজন বিখ্যাত অভিনেত্রী, তার মেয়ে হঠাৎ করে কিছু অ্যাবনর্মাল অ্যাটিটিউড করতে শুরু করে। একদিন তিনি তার ঘরে গিয়ে দেখতে পান যে তার ঘরে প্রচণ্ড ঠান্ডা, তার ঘরে জানলা খোলা এবং প্রচণ্ড ঠান্ডা, ঘরের ভেতর খুব আওয়াজ হচ্ছিল। যদিও তিনি ঘরে ঢুকে দেখতে পান সব কিছুই স্বাভাবিক, তার মেয়ে ঘুমুচ্ছে, এখান থেকে শুরু। তারপর একদিন তার মেয়ে চিৎকার করতে থাকে, চিৎকার করে কান্নাকাটি করতে থাকে এবং চিৎকার করতে থাকে তাকে বাঁচানোর জন্য, তার মাকে এসে চিৎকার করে ডাকতে থাকে। তার মা ছুটে আসেন এবং দেখতে পান তার মেয়ের বিছানাটা প্রচণ্ডভাবে দুলছে। এছাড়াও আরো কিছু অদ্ভুত ঘটনা ঘটে যেগুলো পরবর্তীতে সেই ঘটনাগুলো গুরুত্ব বোঝা যায়। যেমন সে মেয়েটি একসময় তার মাকে বলে, সে কিছু কোয়েশ্চেন করে এবং সে কোয়েশ্চেনের অ্যান্সার তাকে দিয়ে দেয় মিস্টার হাউডি। শুরুতে মিস্টার হাউডিকে নিছ কি হয়তো একটা বাচ্চা মানুষের দুষ্টানি হিসেবেই মেনে নিয়েছিল তার মা, কিন্তু পরবর্তীতে মনে হয় মিস্টার হাউডি কোনো গুরুত্বপূর্ণ এবং তার মেয়ের অসুস্থতার জন্য অবশ্যই তাই কোনো একজন মানুষ বা কোনো একটা কিছু। মেডিকেল ট্রিটমেন্টের চেষ্টা করা হয় কিন্তু সেখানেও আস্তে আস্তে সেই হলিউডের বিখ্যাত অভিনেত্রীর যে মেয়ে তার অবস্থার আরও অবনতি হতে থাকে, সে আরও অ্যাবনর্মাল অ্যাটিটিউড করতে শুরু করে এবং একটা পর্যায়ে এসে সে নিজেকে আঘাত করতে থাকে, তার নিজের শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং একটা পর্যায়ে আসার পর যে মেডিকেলে তার ট্রিটমেন্ট হচ্ছিল সেখানকার ডাক্তার তার মাকে বলেন এক্সোরসিস্টের শরণাপন্ন হতে। তারপর কি হয় জানতে পারবেন এই মুভিটি দেখলেই, যারা দেখেননি তারা দেখতে পারেন। তো সত্য ঘটনা থেকে আমি একদিনে যাই না, তবে এই ধরনের কেস পৃথিবীতে অনেক হয়েছে এবং সেখান থেকে ঘটনা অবশ্যই কোনো সত্যি ঘটনা বা এই ধরনের উপাত্ত থেকেই উঠে আসা ঘটনা, তবে তারপর স্বাভাবিকভাবে একটা সিনেমায় অনেক কল্পিত বিষয় থাকে। পরবর্তীতে এক্সোরসিস্ট আসে এবং তার উপর এক্সোরসিজম চালানো হয় এবং শেষটা বলে স্পয়লার এখনই দিয়ে দিতে চাচ্ছি না, মুভিটা দেখুন। আশা করি আপনার রাতের সময়টা ভয় পেতে চাইলে ভয়টা ভালোই পাবেন। তো এক্সোরসিস্ট মুভি নিয়ে কথা হচ্ছে তার পিছনে আরো একটা কারণ আছে। আমরা আজকে কথা বলছিলাম এক্সোরসিজম নিয়ে এবং এক্সোরসিজম সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্নভাবে, বিভিন্ন কায়দায়, বিভিন্ন সিস্টেমে। তো এই সারা পৃথিবীতে এক্সোরসিস্ট হিসেবেও অনেকেই আছেন যারা মিডিয়ার কল্যাণে হোক যে কোনোভাবেই হোক অনেক জনপ্রিয়তাও পেয়েছেন। বলছিলাম গ্যাব্রিয়েল অ্যামর্টসের কথা। গ্যাব্রিয়েল অ্যামর্টস মনে করা যেতে পারে যে বিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীর সবচেয়ে পরিচিত বা সবচেয়ে আলোচিত এক্সোরসিস্ট গ্যাব্রিয়েল অ্যামর্টস, যিনি জন্ম নিয়েছিলেন 1925 সালের মে মাসের 1 তারিখ, মারা গিয়েছিলেন 2016 সালে, জাতিতে ছিলেন ইতালিয়ান। কখনো ভ্যাটিকান সিটির চিফ এক্সোরসিস্ট হিসেবে তিনি কাজ করেননি, কিন্তু সবসময় আলোচনার মধ্যে ছিলেন। অনেক বড় বড় এক্সোরসিজমের কেস তার হাত দিয়ে গিয়েছে। যিনি এক্সোরসিজমটাকে প্রচণ্ড সিরিয়াসলি তো অবশ্যই নিতেন এবং তিনি মনে করতেন এক্সোরসিজম সম্পর্কে সবার জানা উচিত। আর তার প্রিয় মুভি এক্সোরসিস্টের কাহিনী তার মতে একদমই সত্য এবং এই ঘটনাগুলো মানুষজনের জানা উচিত। ভ্যাটিকান সিটি থেকে অর্থাৎ ক্যাথলিক চার্চ থেকে এক্সোরসিজমের জন্য তাদের এক্সোরসিস্ট থাকে। তো গ্যাব্রিয়েল অ্যামর্টস কখনো সেখানকার এক্সোরসিস্ট ছিলেন না এবং তিনি মনে করেন তার এক্সোরসিজম সম্পর্কে কিছুই জানে না। এক্সোরসিজম তার ভাষ্য অনুযায়ী এক্সোরসিজম একজন পসেসড ভিকটিমকে রিপ্রেজেন্ট করার ওয়ে না, এক্সোরসিজম একটা প্রেয়ার বা একটা রিচুয়াল এবং একজন পসেসড ব্যক্তির উপর হাজারবার এক্সোরসিজম করা হতে পারে। এবং গ্যাব্রিয়েল অ্যামর্টস তার লাইফে, তিনি 2000 সালের ভেতর জানা যায় যে তিনি তার 50,000 এক্সোরসিজম করেছিলেন। 2013 সালের ভেতরে সেটা গিয়ে দাঁড়ায় 1,60,000। প্রতিটি এক্সোরসিজমই অল্প কিছু সময় থেকে শুরু করে বেশ কয়েক ঘন্টা লম্বা এক্সোরসিজমও তিনি পারফর্ম করেছিলেন। তাকে নিয়ে ডকুমেন্টারি হয়েছে, তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। অনেক আলোচিত একজন ব্যক্তি ছিলেন এই গ্যাব্রিয়েল অ্যামর্টস। আর বলছিলাম যে মুভিটি তার সবচেয়ে ফেভারিট, তিনি যে মুভিটির কথা বলেন সেটি হচ্ছে দ্য এক্সোরসিস্ট। এবং তিনি আরও বলেছিলেন যে নাজি পার্টি তারা অ্যাক্টিভলি শতানিজমের সাথে অর্থাৎ শতানের উপাসনার সাথে যুক্ত ছিল। অ্যাডলফ হিটলার সে ছিল পসেস, এরকম অনেক কিছুই এই লোকটি বলেছেন। গ্যাব্রিয়েল অ্যামর্টসের প্রিয় সিনেমা দ্য এক্সোরসিস্ট, সেটা আমিও দেখেছি অল্প কিছুদিন আগেই, চমৎকার একটা সিনেমা। যেটা আগেই বলেছি যে গল্পের সিনেমার ভেতরে একটা সময় আসার পর হয়তো বা মনে হতেই পারে যে কল্পনার প্রচণ্ড আশ্রয় নেওয়া হয়েছিল। তো দ্য এক্সরসিস মুভি দেখতে গিয়ে একটা সিনের কথা আমার মনে আছে, যেখানে মেইন যে এক্সরসিসকে দেখানো হয়, যে প্রিস্টকে দেখানো হয়, সে প্রিস্ট একটা বারে ঢোকে এবং সেই বারের ভেতর একটা গান বাজতে থাকে। গানটা আমার খুব ভালো লেগে যায়, তো সেই গানটা কালেক্ট করেছি, সেই গানটা এই মুহূর্তে আমরা শুনবো। এখনকার বিরতিতে গানটা হচ্ছে অল ব্রাদার্স, অল ম্যান ব্রাদার্স এই ব্যান্ডের, গানটির নাম হচ্ছে র্যাম্বলিং ম্যান। খুব সুন্দর একটা গান, গান শুনে আবার ফিরে আসবো আমরা, তখন রাফেল ভাই কি থাকছেন, দেখুন কি হয়।
Fresh music served hot. Radio Putti on the spot.
Thank you. এফএম হরর ক্লাবে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আর এই মুহূর্তে সৃষ্টি আছে আমার সাথে, এতক্ষণ সৃষ্টি আপনাদের সঙ্গে ছিল, এই মুহূর্তে আমি আসলে সৃষ্টির সঙ্গে আছি, সেটাই মানে ঠিকভাবে বলতে গেলে তাই। তো সৃষ্টি, কেমন চলছে আজকের ভূত এফএম হরর ক্লাব?
জি ভাইয়া, খুবই ভালো আছে। খুব সুন্দর সুন্দর দুটা গল্প ছিল এবং আজকে যে ক্লাবটি এসেছে তাদেরও অনেক এক্সপিরিয়েন্স আছে। তো সব মিলিয়ে আজকে আর আমরা আরো কিছু নতুনত্ব আনার চেষ্টা করেছি আজকের অনুষ্ঠানটাতে। সব মিলিয়ে আজকে এখন পর্যন্ত বেশ ভালো চললো।
ওকে, তো আমার মনে হয় যে বাকিটাও অনেক ভালো যাবে এবং এই মুহূর্তে যেটা করবো সেটা হচ্ছে যে একটু ছোট্ট আপডেট দিয়ে দিই যে ভূত এফএমের কি কি থাকছে। ভূত এফএমে তো ভূত এফএমের এবারের এপিসোডটা আসলে খুব স্পেশাল একটা এপিসোড এবং খুবই স্পেশাল এপিসোড। স্পেশাল এই কারণে যে এই এপিসোডে শুধুমাত্র আমরা ইমেইল পড়ব এবং অডিও ক্লিপ প্লে করব। তো এটা বহুদিন ধরে আমরা এক মাস ধরে এর জন্য কাজ করছি। আপনারা সবাই ঘটনা পাঠিয়েছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনারা ঘটনা পাঠিয়েছেন, আপনারা ইমেইল পাঠিয়েছেন, অডিও ক্লিপ পাঠিয়েছেন এবং সেগুলো নিয়েই এবারের ভূত এফএম হবে। আর সেই সাথে আরও একবার জানিয়ে দিই যে এবারে ভূত এফএম তো স্পেশাল ভূত এফএম হয়েই গেল। আপনারা অবশ্যই কমেন্ট করবেন কালকে যে কেমন লাগলো এবারে এই এপিসোডটি, এবং এই এপিসোড যদি ভালো লাগে তাহলে ইন ফিউচার আমরা আবারও এই ধরনের এপিসোড আপনাদের সামনে নিয়ে আসবো, আর যদি খারাপ লাগে তাহলে নিয়ে আসবো না। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে পরের সপ্তাহে তো আমাদের ভূত এফএমের গেস্ট লাগবেই, সুতরাং সেই গেস্ট হবেন আপনি। আর সেই জন্য আপনাকে ইমেল করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutafm@radiofurti.fm। আমি খুব চাই, খুবই চাই যে আপনি আসেন এবং শেয়ার করেন আপনার ঘটনা। এবং শেয়ার করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ইমেলটি আপনি করবেন সেই ইমেলের শুরুতে লিখতে হবে যে আমি ঘটনাটি এসে শেয়ার করতে চাই। আর যারা চান যে আমরা ঘটনা পড়ে শোনাবো আপনাকে, তাদেরকে যেটা করতে হবে উপরে লিখতে হবে যে চাই, আমি চাই যে আপনি ঘটনাটি পড়ে শোনান। যাই হোক, আর অডিও ক্লিপ তো পাঠাতে পারবেনই যে কোনো সময় যে কোনো মুহূর্তে। তো এই ছিল এখনকার মতো আজ আগামীকালের আপডেট এবং সৃষ্টি, আমার চলে যাওয়ার সময় হয়েছে, তুমি যদি কিছু বলতে চাও তাহলে বলো।
ধন্যবাদ রাসেল ভাই আমাদের সাথে থাকার জন্য। আর আগামীকালকের ভূত এফএম নিয়ে আমিও খুব এক্সাইটেড, কারণ অডিও ক্লিপ গুলো আসলে খুব ইন্টারেস্টিং হয়, মানে আলাদা একটা টেস্ট রাসেল ভাইয়ের কাছ থেকে ভূতের গল্প শোনা, আবার অডিও ক্লিপে বিভিন্ন নাম না জানা মানুষের কাছ থেকে শোনা। তো শুধু অডিও ক্লিপের উপর একটা এপিসোড অবশ্যই খুব ইন্টারেস্টিং হবে, আশা করি খুব এনজয় করবো আমরা। এবং ভূত এফএম এ যে ঘটনাগুলো আসে, আমরা হরর ক্লাবের মেম্বার যারা আছি, আপনি হরর ক্লাবের একজন মেম্বার, তো আপনি আমি আমরা সবাই মিলে কিন্তু ভূত এফএম এর যে ঘটনাগুলো যেখানে ঘটছে সেই জায়গায় চলে যেতে পারি, সেই জায়গার ইনফরমেশন গুলো আমরা নিয়ে আসতে পারি আসলে কি হচ্ছে সেখানে। তো সামনের দিনগুলোতে ভূত এফএম এর সেই ঘটনাগুলো এবং ভূত এফএম এর ঘটনা যে জায়গাগুলো থেকে হচ্ছে সেই জায়গাগুলোর কথা আরো সুন্দরভাবে চলে আসবে আপনার মাধ্যমে, আমার মাধ্যমে, আমাদের হরর ক্লাবের মাধ্যমে। এখন চলে যাচ্ছি গানে, গান শেষে আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন, শুনে থাকুন রেডিও ফুর্তি 88.fm ডু ফুর্তি।
Check, check, check.
Radio Fulti.
Commercial.
Commercial is going down.
Commercial free. Free. Commercial free.
Right here.
Yeah.
তিনি লিখেছেন মিরর মুভিটা, তার অনেক ভালো লেগেছে, আমার দেখা হয়নি, দেখে নিব। মহৎ সম্রাট, আজকের স্টোরিটা রিয়েলি ভেরি গুড, থ্যাংকস টু অল টিম মেম্বার্স, থ্যাংক ইউ। কৌশল আমার তুষার, তিনি লিখেছেন রিয়েল পেজ কোনটি যেখানে কমেন্ট করেছেন সেখানে। প্রণব দেব শর্মা লিখেছেন গানগুলো নাকি ভালো লাগে না, আবার ভালো লাগে এরকমও কিন্তু অনেক আছে, এখন সবার একই ভালো লাগার জায়গায় নিয়ে আসাটা আসলে কঠিন ব্যাপার, তবে গান থাকবে, কথার মাঝখানে গান থাকবে। রফিকুল রফিক আছেন, তিনি প্রত্যেক সপ্তাহে একটা স্টোরি পাঠাতে চান, তবে কি স্টোরি ঠিক বুঝতে পারছি না, একটু ভালো মতো আরেকবার লিখে পাঠাবেন। আমাদের সাথে আছেন নবীল সম্রাট, তিনি লিখেছেন রাসেল ভাই কেমন আছেন, রাসেল ভাই ভালো ছিলেন, সবসময় ভালোর দলে থাকেন। আরো আছেন আমাদের সাথে মোহাম্মদ মাহির, ময়মনসিংহ থেকে তিনি শুনছেন, খুব ভালো লাগছে, আর্টসেলের গান তো শুনতে চেয়েছিলেন, আগেই বলেছি যে আজকে তো সম্ভব হবে না। আরো আছেন ইজাজ মোহাম্মদ ছিলেন আমাদের সাথে, রবিন রানা ভালোই লাগছে জানিয়েছিলেন, নুরুদ্দিন সরকার তিনি বরিশাল থেকে শুনছেন, এসএসসি পরীক্ষা শেষ, এখন ডেইলি থাকবো, কিন্তু ডেইলি তো হচ্ছে না, উইকলি হয়, তা আশা করি ওটাই তিনি বলেছেন যে সবসময় থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আর হ্যাঁ, প্রতিদিনই আপনি থাকতে পারেন, আপনি যদি একটা হরর ক্লাব ক্রিয়েট করে ফেলেন তবে কিন্তু আপনার জন্য প্রতিদিন থাকাটা অনেক সহজ হয়ে যাবে। কীভাবে, আর হয়তোবা আমার প্রতিদিনে একটা চেষ্টা থাকে যে আজকে নতুন কোনো মানুষের সাথে হবে বা নতুন কোথাও গেলে তো সেখানকার কোনো হরর স্টোরি আছে কিনা, বা সেখানে কোনো হন্টেড হাউস বা হন্টেড কোনো প্লেস আছে কিনা, কিংবা এখানে ওরকম কোনো প্রচলিত কোনো ঘটনা আছে কিনা সেটা নিয়ে আসতে পারেনি আমাদের জন্য। তো দীপু সুলতান, আপনার সাথে কথা হচ্ছিল যে আপনি এরকম কিছু ঘটনা জানেন যে আশেপাশের গ্রামে এরকম বিভিন্ন ঘটনা প্রচলিত থাকে, তো এরকম একটা ঘটনা একটু জানতে চাচ্ছি।
আমাদের পাশের গ্রামে একটা ঘটনা, একটা লোক রাতের বেলা মাছ নিয়ে যাচ্ছিল বাসায়, বাসার দিকে ইলিশ মাছ নিয়ে যাচ্ছিল দুইটা।
তার আগে আরেকটু বলে রাখি যে এই স্টোরিটা যেটা সেটা হচ্ছে মানে আশেপাশের গ্রামে বা গ্রামাঞ্চলে যে ধরনের স্টোরি গুলো প্রচলিত থাকে এরকমই একটা স্টোরি, যেখানে আমরা শুনতে পারি যে একটা মানুষ হয়তো কোনো অশরীরী বা ওইরকম কোনো একটা কিছুর সাথে তার সম্মুখ সাক্ষাৎ হয়ে যায়, এরকম কিছু ঘটনা কিন্তু বা গল্প কিন্তু প্রচলিত থাকে গ্রামগুলোতে,
গ্রামাঞ্চলে স্বাভাবিক।
তো এরকম একটা কালেক্টেড ঘটনা যেটা তার পাশের গ্রামে শোনা যায় একজন মানুষকে, সেরকম একটা ঘটনা এখন শেয়ার করছেন টিপু সুলতান, শুনি গল্পটা।
তিনি তো মাছ নিয়ে যাচ্ছিলেন, তো ওইখান দিয়ে দুইটা রাস্তা, একটা রাস্তা আর একটা মাঠ, দুইটা রাস্তা। তো উনি রাস্তা না দিয়ে, রাস্তা দিয়ে না দিয়ে মাঠ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ পিছন দিয়ে তাকে ডাকা হইল, তার নাম ধরে ডাইকা বললেন মাছগুলো দিয়া যাও নাহলে তোমার সামনে প্রবলেম হবে। তো লোকটা গরিব বিদায়, তো মাছগুলা তিনি দিলেন না, না দিয়া আস্তে আস্তে হাঁটা শুরু করলেন। তো আস্তে আস্তে যত সামনে যেতে থাকে তার পিছন দিয়ে এরকম নানা রকম বাধা পড়তে থাকে যে মাছটা নিয়ে যেতে দেবে না, তার মাছটা রেখে যেতে হবে, এরকম তিনি মাছটা দিতে চায় না কোনো মুহূর্তে। একটা সময় আসে কি মানে যে জিনিসটা ওনার মাছটা মাছটা চায় ওনার কাছে, ওই জিনিসটার সাথে হাতাহাতি শুরু হয়। তো হাতাহাতি শুরু হয়েছে এরকম সিচুয়েশনে উনি হয়তো এমন কিছু হয় যে সেন্সলেস হয়ে যায়, দেন পরের দিন সকালবেলা উঠে তাকে সবাই মাঠে অবস্থান করা অবস্থায় দেখে সেন্সলেস অবস্থায়। দেন সকালবেলা তারে উঠানো হয়, উঠানোর পর জিজ্ঞেস করা হলো, দেন তিনি বললেন এরকম এরকম একটা মাছ আমার মাছও নিয়ে গেল উনি, আমার আমার সাথে ওনার মারামারি হলো, এরকম আমার চর মারছে, তারপর আমি সেন্সলেস হয়ে গেছি।
ও উনি কি এখনো বেঁচে আছেন?
হ্যাঁ এখনো বেঁচে আছেন।
এটা কোন গ্রামের কথা?
এটা বরিশাল।
আপনার গ্রামের নামটা কি?
আমার গ্রামের হেলুবুনিয়া।
আর আপনার পাশের গ্রাম হচ্ছে
আমতলি?
আমতলি। তো আমতলি গ্রামে এই লোকটি বাস করে?
হ্যাঁ।
ওকে, তো এরকম কিছু ঘটনা কিন্তু আমিও ছোটবেলায় শুনেছি, আমাদের গ্রামে এরকম একজন লোকের কথা শুনেছিলাম যিনি এরকম ভূতের সাথে ধস্তাধস্তি করেছিল। অনেক এরকম এরকম গ্রামাঞ্চলে এরকম ঘটনা অনেক প্রচলিত থাকে, জানি না আসলে কার সাথে শেষমেশ তার ধস্তাধস্তিটা হয়, এবং শেষমেশ কিন্তু এই একটা চর বা কোনো একটা কিছু আঘাত থাকে যেটার কারণে তিনি অজ্ঞান হয়ে যান এবং পরবর্তী দিন সকালবেলা তাকে খুঁজে পাওয়া যায়। তো এরকম ঘটনা কিন্তু অনেক প্রচলিত আছে আমাদের গ্রাম বাংলায়, আমাদের গ্রামাঞ্চলে। তো এই ঘটনাগুলোর কিছু ঘটনা থাকে যে ঘটনাগুলো আসলে অনেক ভয়ের উদ্রেক করে, তো সেই ঘটনাগুলো এই হরর ক্লাব যেমন কালেক্ট করার চেষ্টা করছে, আপনিও কালেক্ট করুন আপনার হরর ক্লাব নিয়ে, এবং সেই গল্পগুলো পাঠিয়ে দিন আমাদেরকে, যেমন পাঠাচ্ছে এই হরর ক্লাবটি আরও অনেকগুলো হরর ক্লাব আমাদেরকে রেগুলার মেইল পাঠায়, এবং রেগুলার আমাদের সব মেইলে অনেক স্টোরি আছে, এই মুহূর্তে আমাদের অনেক স্টোরি কালেক্টেড আছে, আমাদের ইনভেন্টরিতে জমা হয়ে আছে, তো সেখান থেকে একটা করে স্টোরি তো প্রত্যেক সপ্তাহেই আমরা দেই, সেই সাথে এই কালেক্টেড স্টোরিগুলোকে নিয়েও আমরা স্পেশাল এপিসোড করতে পারি সামনে, যেখানে যে এই হরর ক্লাবগুলো যে স্টোরিগুলো পাঠায় সেখানকার ভিতর বেস্ট স্টোরিগুলো শুধুমাত্র আমরা শুনতে পারব। তো আজকে যে হরর ক্লাবটি ছিল আমাদের সাথে এতক্ষণ, তাদেরকে অনেক ধন্যবাদ। কেমন লাগলো এই পুরো তিনটা ঘন্টা আপনারা আমাদের সাথে ছিলেন, কেমন লাগছে?
অনেক ভালো লাগছে।
ইচ্ছা ছিল কখনো?
হ্যাঁ অনেক ইচ্ছা ছিল এখানে আসার, স্টুডিওতে এসে বলার, তখন এখন অনেক ইন্টারেস্ট ফিল করছি, ভালো লাগছে।
ওকে, আশা করি এই হরর ক্লাব নিয়ে ভবিষ্যতে আবার আপনাদের সাথে অনেকবার দেখা হবে।
অবশ্যই অবশ্যই, আপনারাও অনেক গল্প লিখবেন, আমরাও লিখছি এবং কালেক্ট করছি।
ভেরি গুড। তো আরো যারা আছেন এই মুহূর্তে শুনছেন, যারা গল্প লিখতে আগ্রহী, যারা গল্প কালেকশন করতে আগ্রহী, যারা ঘুরতে আগ্রহী, তারাই কিন্তু আমাদের হরর ক্লাবের মেম্বার, এবং তারাই কিন্তু আমাদের নিয়মিত স্টোরিজ দিয়ে এবং কন্টেন্ট দিয়ে হরর ক্লাবকে বাঁচিয়ে রেখেছেন। আরও যে স্টোরিগুলো আপনারা শুনতে চান, যেমন আজকে আমরা কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় এবং গোপাল ভৌমিকের দুটি গল্প নিয়ে এসেছিলাম, এরকম আরও যে সমস্ত গল্প আপনার পছন্দ আপনি পাঠাতে চান সেই গল্পগুলো আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন bhoot@radiofurti.fm। এই ঠিকানায় হরর ক্লাব সাবজেক্ট ফিল্ড অবশ্যই লিখতে ভুলবেন না, স্টোরিটা চলে আসবে আমাদের ডাকবাক্সে, আর সেখান থেকে আপনার স্টোরিটা আমি অবশ্যই স্টুডিওতে পড়ে শোনাবো, আর আপনি নিজেও চলে আসতে পারেন আপনার ক্লাব নিয়ে। তো মেইলটা তো বললামই, ফেসবুকের মাধ্যমে আপনি আমাদের facebook.com/radiofurti ঠিকানায় এসে আপনি রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে রেগুলার প্রোগ্রামে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন। এছাড়া আপনি ভূতেরা হরর ক্লাবের রেগুলার আপডেটস যদি পেতে চান, প্রতি সপ্তাহের অসমাপ্ত গল্প যেটি দেওয়া হয় যে গ্রুপটিতে, সেটি হচ্ছে facebook.com/group/horrorclub.fourty, এখানে আপনি জয়েন করতে পারেন, এবং এখানে জয়েন করলে আপনি রেগুলার ভূতেরা হরর ক্লাবের আপডেটগুলো পাবেন, এবং হরর ক্লাবের পরবর্তী সপ্তাহে কী হতে পারে সেটা নিয়ে আমাদের কিছু ইনফরমেশন আমরা দিয়ে দিই, আর সেই সাথে কোন হরর ক্লাবটি আসে তাদের কথা আমরা জানিয়ে দিই সেখানে। তো হরর ক্লাবের গ্রুপটি খুবই অ্যাক্টিভ, সেখানে আপনি আপনার কথা জানতে পারেন, আপনার মনের দুঃখ বেদনা সব কিছুই জানাতে পারেন আমাদেরকে, হরর ক্লাব নিয়ে অবশ্যই, এর বাইরের কথা আপাতত আমরা আর কি বলছি না, হরর ক্লাবের ভিতরে এত এত মেম্বার, সবারই যদি অনেক অনেক কথা থাকে তাহলে আসলে সবার কথাই হারিয়ে যাবে। তো যাই হোক, পুরো সময়টা অনেক ভালো কাটলো আশা করি, একদম শেষ দিকে যেহেতু আমরা, ফেব্রুয়ারি মাস চলছে ভাষার মাস, আর আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি, বাঙালি জাতি বাংলা ভাষার জন্য প্রাণ দিয়ে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করেছে, এখন সেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমরা ভাষার প্রতি প্রাণ, ভাষার জন্য প্রাণ দিয়েছিলাম, আমাদের ভাষার উপর আঘাত এসেছিল। তাই তো শিক্ষাটা আমাদের কি প্রত্যেকটা মানুষের ভাষাকে শ্রদ্ধা করতে হবে, সারা পৃথিবীর সবকটি ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, সারা পৃথিবীর সবকটি মানুষের মাতৃভাষাই চির অম্লান হয়ে থাকুক তার মুখে তার মনে, প্রত্যেকটা মানুষ মাতৃভাষায় চিরভাষ্য হয়ে থাকুক। মাতৃভাষাগুলো সারা বিশ্বের প্রত্যেকটা ভাষায় অনেক সুন্দর, কারণ প্রত্যেকটা ভাষাই মানুষের ভেতর থেকেই উঠে এসেছে, আর মানুষের সহজাত সৃষ্টি সবসময় সুন্দর হয়। প্রতিটি ভাষার প্রতি ভালোবাসা, শুভেচ্ছা এবং শ্রদ্ধা। ভূত এফএম হরর ক্লাবের আজকের এপিসোড শেষ হচ্ছে এখানে। আপনার হরর ক্লাব নিয়ে চলে আসুন ভূত এফএম হরর ক্লাবের স্টুডিওতে, ভিডিও ফুটি স্টুডিওতে। আগামী সপ্তাহে চমৎকার একটা ভূত এফএম হরর ক্লাব জয় করবো আমরা, সেই অপেক্ষায় আজকে এখানে শেষ করছি আজ রাত 11:59। জানি আপনিও জানেন, তবুও আবার জানিয়ে দিচ্ছি ভূত এফএম, তো কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও ফুর্তি 88.8 FM, ডু ফুর্তি অ্যান্ড গুড নাইট
এক্সক্লুসিভলি অন FusionBD.com.